نحمده ونصلي على رسوله الكريم. الحمد لله رب العالمين. الحمد لله الحمد لله الحمد لله الذي بنعمته تتم الصالحات. الحمد لله تین دینের শেষ অধিবেশনে আমরা এখন আছি। আমাদের আরো হজের তৃতীয় দিনের আলোচনা এবং আপনার তওয়াফে বিদার আলোচনাটা বাকি আছে। বাকি হজের আলোচনা প্রায় সব শেষ আলহামদুলিল্লাহ, এবং প্রশ্নোত্তর বাকি আছে, মদিনা মুনাব্বরা আলোচনা বাকি আছে। আশা করি ইনশাল্লাহ আমাদের আধা ঘন্টা থেকে 35-40 মিনিটের ভিতরে আমরা এটা শেষ করতে পারবো। এরপরে দোয়া মোনাজাত করে আমাদের মজলিসের সমাপ্তি হবে ইনশাআল্লাহ। কঙ্কর মারার কথা বলছিলাম, যদি একটা দুইটা বা দু তিনটা কঙ্কর যদি ছুটে যায় তাহলে একটা কঙ্করের কারণে সদকায়ে ফিতির ওয়াজিব হয়। এক সদকায়ে ফিতির সমপরিমাণ যদি দিয়ে দেয় তাহলে তার এটা মাফ হয়ে যাবে। কিন্তু যেহেতু কঙ্কর মারার সুযোগ আছে, এই জন্য কঙ্কর যদি ছুটে যায় একটা তাহলে পরেও মেরে নিতে পারবে। একদিনের কঙ্করের যদি অর্ধেকের কম পরিমাণ যদি বাদ পড়ে যায় তাহলে সদকায়ে ফিতির প্রত্যেকটার পরিবর্তে সদকায়ে ফিতির লাগবে। আর যদি অধিকাংশ অর্ধেক বা তার বেশি যদি বাদ পড়ে যায় তাহলে দম অজীব হবে। তৃতীয় দিনে কঙ্কর অর্থাৎ ১২ তারিখ হলো তৃতীয় দিন কঙ্কর মারার। 10 তারিখ প্রথম দিন শুধু বড় শয়তানকে মারা, জামরা আকাবা। 11 তারিখ দ্বিতীয় দিন, 11 জিলহজ দ্বিতীয় দিন, তিনও জামরায় মারতে হবে। 7টা করে 3 সাথে 21টা মারতে হবে। তদ্রূপভাবে 12 তারিখেও সময় শুরু হয় কখন থেকে? জোহর থেকে। এই বিষয়টা খুব বেশি লক্ষণীয়, ইদানিং এই বিষয় সম্পর্কে অনেক বেশি শিথিলতা দেখা যায়। এবং অথচ এটা চারও মাঝহাবেই কোনো দ্বিমত নেই, এমন একটা মাসআলা যে দ্বিমত থাকলে কোনো একটা মতের ওপরে আমল করার সুযোগ কোনো সময় বেরিয়ে যায়। কিন্তু এরকম ক্ষেত্রে বড় জটিলতা, চারও মাঝহাবের ভিতরে কোনো মত নাই এবং সে ধরনের মজবুত দলিল দ্বারাও প্রমাণিত না। সুতরাং আমরা কেউ 11 তারিখ, 11 জিলহজ এবং 12 জিলহজ জোহরের আগে পাথর মারব না, কঙ্কর মারব না। গতবারও দেখা গেছে যে কিছু মানুষ এইগুলোর ভিতরে পড়ে কেন, যে এর ভিতরে যদি জুমা হয় অনেকে মনে করে যে আমি 12 তারিখ যেরকম নাকি জুমা যদি হয় কথা তাহলে চিন্তা করে যে আমি মক্কায় যে জুমার ফজিলত, এক জুমা তো বিশাল বড় ফজিলত, মক্কায় জুমা পড়ার লোভে দেখা যায় যে পাথর আগে আগে মেরে পরে জুমা পড়তে যায়। এরকম অনেক গতবার দেখা গেছে এরকম, এবারও এরকম 11-12 তারিখের দিকে জুমা পড়তে পারে। তো জুমা মক্কাতে পড়া বেশি জরুরি না পাথর সময় মতো মারাটা বেশি জরুরি? কেননা আমরা হজ পালন করতে গেছি, জুমা পড়তে তো আমরা যাইনি। তো এখানে জুমা পড়ার এত বেশি আহাম গুরুত্বপূর্ণ কেন হলো? হ্যাঁ, এই জন্য শরিয়তের অনুগত হওয়া এবং শরিয়ত যেভাবে বলে ওইভাবে পালন করাটাই এটা কর্তব্য হবে। অনেকেই এই আবেগ নিয়ে যে জুমাও পড়বে আবার পাথরও মারবে, দুটো একসাথে হবে না। পাথর হ্যাঁ আপনি এমন করতে পারেন, জুমা যে মক্কাতে পড়লেন এরপরে জুমা পড়ে এসে পাথর মারলেন যদি কেউ এরকম করতে চায়। তো এটা তো তার জন্য ই ছিল না, জরুরি ছিল না। বরং সুন্নত কি? মিনায় জোহর পড়া। মিনায় সেদিন জোহর পড়া সুন্নত না? হ্যাঁ, তাহলে মিনায় জোহর পড়া সুন্নত ছিল, সেটা বাদ দিয়ে মক্কায় জুমা পড়ার নাকি প্রাধান্য দেওয়া হলো এটা না। এখন যদি সম্ভব হয় এমন যে সূর্যাস্ত মানে 12 তারিখ সূর্যাস্তের আগে আগে পাথর মেরে মিনা ত্যাগ করা, তাহলে এটা উত্তম হবে। যদি ওজোরের কারণে হয় তাহলে অসুবিধা নাই, ওজোর ছাড়া রাত্রি করা ঠিক না। বাকি কথা হলো যে রাত্রি যদি হয়ে যায় আর সে যদি বের হয় মক্কা মিনা থেকে তাহলে তার জন্য কোনো জরিমানা বা দম আসবে না। তাহলে 12 তারিখ দিবাগত রাত্রেও কেউ যদি মক্কায় আসতে চায় এবং পাথর বিলম্বে মেরে মক্কায় আসতে চায় তাহলে তার জন্য অনুমতি আছে। এখানে যে কথাটা বলা হয়েছে যে রাত্রি হয়ে গেলে মিনায় মক্কায় আসাটা মাকরু হবে, গুনাহ হবে, এটা ওজর না থাকলে সেই অবস্থায়। পাথর মারার আলোচনা মোটামুটিভাবে সমাপ্ত হয়েছে। সূরা বাকারার 203 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াদকুরুল্লাহ আইয়ামাম মা'দুদাত, নির্ধারিত দিনে তোমরা আল্লাহ তাআলার জিকির করো। এই জিকিরের অর্থ হলো তাকবীরে তাশরিক পড়া। 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত কি তাকবীরে তাশরিক পড়তে হবে। এই কথাটা আবারও এখানে হজের আলোচনার ভিতরেই কিন্তু আল্লাহ তাআলা এটা স্মরণ করালেন। হাজি সাহেবদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ এই এই আয়াত থেকে, হাজি যারা না তারাও আমল করে, হাজিদের জন্য তাকবীরে তাশরিক আরও বেশি গুরুত্বপূর্ণ। ওয়াদকুরুল্লাহ আইয়ামাম মা'দুদাত, ফামান তাআজ্জালা ফী ইয়াউমাইনি ফালা ইসমা আলাই ওমান তাআজ্জালা ফী ইয়াউমাইনি ফালা ইসমা আলাই ওমান তাআখ্খারা ফালা ইসমা আলাইহি। যে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে যে ব্যক্তি 2 দিন অর্থাৎ দ্বিতীয় দিন অর্থাৎ 11 এবং 12 তারিখ এই 2 দিনে পাথর মেরে যে ব্যক্তি তাড়াতাড়ি মক্কায় চলে আসলো, 13 তারিখ থাকলো না, তৃতীয় দিন থাকলো না, কোনো অসুবিধা নাই। আর যে ব্যক্তি আরও আর একদিন বাড়াবে অর্থাৎ 13 তারিখ থেকে পাথর মেরে আসবে তাতেও কোনো সমস্যা নাই। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ যে ব্যক্তি একদিন থাকলো সেই কথা বাহাদুরি করতে পারবে না যে আমি বেশি উত্তম কাজ করে ফেলেছি, আমার উনি ভুল করেছে যে উনি আগে চলে গেছে। আল্লাহ তাআলা বলেন ফালা ইসমা আলাই, কোনো ধরনের গুনাহ নাই, কোনো ধরনের দোষারোপ নাই, কোনো ধরনের খারাপ না খারাপই নাই। যে আগে গেল তারটাও ঠিক আছে, যে একদিন থেকে গিয়ে 13 তারিখে মেরে আসবে সেটাও ঠিক আছে। 13 তারিখে মারাটা মুস্তাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 12 তারিখ রাত্রেও থেকে গেছিলেন, 13 তারিখ পাথর মেরে পরে এসেছেন। যদি থেকে যায় তাহলে মারা ওয়াজিব, কিন্তু 13 তারিখে থেকে যাওয়ার প্ল্যান বানানো মুস্তাহাব আর কি। প্ল্যান করে ওখানে থাকলেন 13 তারিখে কোনো অসুবিধা নাই, আপনি থাকলে ওখানে মেরে আসতে পারবেন। আর যদি মক্কা থেকে এসে 13 তারিখে তা পাথর মারেন তাও কোনো সমস্যা নাই, মুস্তাহাব। লিমান ইত্তাকা, কোরআনে কারিমে আয়াত এসেছে যে অসুবিধা নাই কার জন্য, থেকে গেলেও অসুবিধা নাই, আসলেও অসুবিধা নাই, কার জন্য? যে তাকওয়া উপন্যাস আমল করে হজের আহকামগুলো যথাযথভাবে পালন করে তার জন্য। আগে আসলেও সমস্যা নাই, থেকে গেলেও সমস্যা নাই, কার জন্য? লিমান ইত্তাকা, ফমান তাআখারা ফমান তাআজ্জালা ফী ইয়াউমাইনি ফালা ইসমা আলাইহি ওমান তাআখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা। এই লিমান ইত্তাকাটা থেকে গেলে বেশি তাকওয়াপূর্ণ এই তর্জমা সহি না। থেকে যাওয়াটা উত্তম কিন্তু এটা বেশি তাকওয়াপূর্ণ। লিমান ইত্তাকা মানে যে অসুবিধা নাই, যদি 2 দিন থেকেও যদি চলে আসে অর্থাৎ 12 তারিখে চলে আসলেও কোনো অসুবিধা নাই যদি সে তাকওয়া অবলম্বন করে অর্থাৎ হজের সব আহকাম ঠিকঠাক মতন পালন করে। থেকে গেলেও কোনো সমস্যা নাই যদি সে থেকে হজের আহকাম যথাযথ পালন করে, ঠিক আছে? তাহলে থেকে গেলে সে বেশি মুত্তাকি এই কথা বলা হয়নি এতে। থেকে গেলে একটা মুস্তাহাব হুকুম পালন করলো এতটুকু। ওয়াত্তাকুল্লাহ, এই শেষে আবার আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলতেছেন, মানে হজের শেষ হয়ে গেল, তাকওয়ার বীজ বপন হলো, তাকওয়ার মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হলো। এক ব্যক্তি হজের আগে এমন অবস্থা ছিল যে হজের আগে দেখে যে তার মাথার উপরে একটা নূর, মেঘের মতো একটা নূর যেন সবসময় তাকে ছায়া দিত। হ্যাঁ, হজের পরে আর এটা দেখে না, এই নূর দেখে না, এক বুজুর্গ ব্যক্তির ঘটনা আর কি। হ্যাঁ, তো তিনি তার শেখকে বললেন যে হজরত আমার কি হলো, হজ করার পরে নূর আরও বাড়বে, আমি যে নূর সবসময় দেখতাম সে নূর এখন আর দেখি না, নূর গেল কোথায়? বলছে হজের পরে মানুষের মন্ত্রের ভিতরে অনেক সময় এরকম আসে যে আমি অনেক বড় কিছু করে ফেলেছি, এইরকম ভাবনা যদি হয় তাহলে এটার কারণে নূর চলে যায়। তো এরকম কোনো কিছু তো তোমার হয়ে যায়নি, অথবা আল্লাহ তাআলা তোমাকে ওই ভাবা থেকে বাঁচাবেন, এই জন্য তোমার মাথার উপর থেকে নূর তুমি দেখছো না। তাহলে হজের পরে তাকওয়ার অনুশীলনটা আরও বেশি জরুরি, হজ কবুল হওয়ার জন্য একটা আলামত। হজ কবুল হয়েছে এটা বুঝবে কিভাবে? হজের পরের জিন্দেগি যদি মুত্তাকি এবং তাকওয়াপূর্ণ হয় তাহলে বোঝা গেল যে তার হজ কবুল হয়েছে। হজ কবুল যারা হবে তার পরবর্তী জীবনটা সুন্দর হবে, তার এই হজের ছাপ তার অন্তরের ভিতরে তার জিন্দেগিতে থাকবে। ওয়াত্তাকুল্লাহ, এখানে আবার শেষে তাকওয়ার দ্বারা আল্লাহ তাআলা আবারও বলেছেন যে তুমি হজ কবুল করতে চাও এবং হজের জিন্দেগি ধারণ করতে চাও তাহলে তুমি তাকওয়ার উপর অর্জন করো, তাকওয়া অর্জন করো, হজের পরে যেন আবার ওই আগের জিন্দেগি না হয়ে যায়। এই বিষয়টা আল্লাহ তাআলা গভীরভাবে আমাদেরকে আবার নির্দেশ করলেন তাকওয়ার অর্জনে। তাকওয়া হজের আগেও জরুরি, হজের ভিতরেও জরুরি, হজের পরেও জরুরি, কিন্তু আবারও আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করালেন যেহেতু হজ তোমাকে করাচ্ছি এই জন্য যে যেন তাকওয়া জিন্দেগি হয়। হজের সব আমল আলহামদুলিল্লাহ হয়ে গেছে, একটা ওয়াজিব বাকি থেকে গেছে, সেটা কি? তওয়াফে ফিদা, বিদায় তওয়াফ, বিদায়ের আগ দিয়ে তওয়াফ। এমনি ওমরার সময়, এমনি অন্যান্য সময় ওমরা যান, ওমরাতে কোনো বিদায় তওয়াফ নাই। ওমরাতে অনেকে বিদায় তওয়াফ আদায় করে, অথচ এরকম সুন্নত বা মুস্তাহাব কোনো ধরনের বিদায় তওয়াফ বলতে ওমরাতে কোনো কিছু নাই ওমরার সফরে, কিন্তু হজের সফরের ভিতরে বিদায় তওয়াফ, তওয়াফে ফিদা এটা আছে। এই তওয়াফে ফিদা যেটা, এটা নিয়াত করে করা ভালো যে আমি বিদায়ে তওয়াফ করছি, এরকম নিয়াত করে তওয়াফ করা ভালো। তবে এখানে মাসালা হলো যে বিদায় তওয়াফ করার পরে অনেকে মনে করেন যে আর কোনো তওয়াফ করা যায় না, তওয়াফে জিয়ারতের পরে সে তিন দিন থাকবে, ধরেন কথা তিন দিন থাকবে, এখন কি অবস্থা, পরে সুস্থতা অসুস্থতা, বিদায় তওয়াফটা করে ফেলি, ওয়াজিবগুলো আহকাম পালন হয়ে গেলে, সব আহকাম পালন হয়ে গেলে একটু হালকা লাগে, বিদায় তওয়াফটা আগে করে ফেললো, আরও দুই দিন আছে। এখন মাসলা বর্ণনা করা হয় যে বিদায় তওয়াফ করেছেন আর আপনার মক্কা কাবা শরীফ দেখতে পারবেন না, বেচারা ভয়ে আর যায় না। বিদায় তওয়াফের পরেও তওয়াফ করা যায় আছে, আগেও তওয়াফ করা যায় আছে, কি বিদায় তওয়াফের আগেও তওয়াফ করা, নফল তওয়াফ করা যায় আছে, পরেও যায় আছে, কোনো সমস্যা নাই। বরং আসলে এই ধরনের কোনো মাসলা বানানোটাই শরীয়তের ভিতরে অতিরঞ্জন করা এবং বৃদ্ধি করা। তবে ফোকায়ে কেরাম এই কথা বলেছেন যে কেউ যদি তওয়াফে জিয়ারতের পরে কোনো তওয়াফ করে, এমনি নফল নিয়াতই করেছে, এটা এমনি তার ওয়াজিব আদায় হয়ে যাবে অটো। মানে তওয়াফে জিয়ারতের পরে এরপরে সে একটা নফল তওয়াফ করেছে, ভাবলো যে আমি তওয়াফে বিদা পরে করব, এরপরে সে অসুস্থ হয়ে গেছে, ধরেন কথা কথা। তো ফোকায়ে কেরাম বলতেছেন কিতাবীদের আছে যে ওই যে নফল নিয়াতে যে তওয়াফ করেছিল ওটাই তার বিদায় তওয়াফ হয়ে গেছে। মা বোনদের জন্য একটা সুযোগ রয়েছে, সেটা হলো যে যদি তওয়াফে জিয়ারতের পরে তাদের অপবিত্রতার সময় এসে যায় তাহলে তওয়াফে বিদা না করলেও কোনো অসুবিধা নাই, তাদের জন্য ছাড় আছে, কোনো ধরনের দম বা জরিমানা ওয়াজিব হবে না। তওয়াফ অবস্থায় ওযু জরুরি, ওযু করতে, ওযু থাকতে হবে, তদ্রূপভাবে মা বোনদের পবিত্রতার সাথে তওয়াফ করতে হবে, অপবিত্রতার সাথে তওয়াফ করা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম, এবং দম ওয়াজিব হবে, এই সমস্ত বিষয়টা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, কোনো সময় এমন হয়েছে যে তওয়াফ করা অবস্থায় অপবিত্রতা এসে গেছে বা অপবিত্রতার বিষয়টা বুঝতে পেরেছে, তাহলে পবিত্র হওয়ার পরে এই তওয়াফটা আবার করে নিলেই দম মাফ হয়ে যাবে, ঠিক আছে? অজু হোক বা মা বোনদের অপবিত্রতা যে কোনোটাই, যদি তওয়াফ অবস্থায় অজু ছুটে যায় তাহলে এরপরও তওয়াফ করে ফেলেছে ভুলে, তাহলে তাকে দম দিতে হবে, অথবা এই তওয়াফটাকে আবার করতে হবে, আবার করে নিলেই তিনি কী হয়ে যাবেন, মাফ হয়ে যাবে। তাহলে এখানে সুযোগ আছে, দম দেওয়াটা কোনো সমাধান না, অনেকেই দম দেওয়ারকে মনে করে যে একটা এক্সট্রা দম দিয়ে দিই কোনো ভুল হলো কি না, এই ধরনের এক্সট্রা দম দেওয়ার কোনো সুরত নাই, এক্সট্রা দম দিবেন কেন? হ্যাঁ, মানে এটা আর একটা মশলা, কোনটা ওজুর মশলাটা, তওয়াফ অবস্থায় ওযু রাখা জরুরি, তদ্রূপভাবে মা বোনদের পবিত্রতা জরুরি, হ্যাঁ এটা ওয়াজিব। তওয়াফ যদি এই অবস্থায় যদি মানে মানে আপনার অপবিত্রতা অবস্থায়, অপবিত্র অবস্থায় যদি তওয়াফ করা হয় তাহলে দম দিতে হবে, হ্যাঁ, কিন্তু কিন্তু যদি পরে পরবর্তীতে আবার এই তওয়াফটা পবিত্র অবস্থায় করে নেয় তাহলে দম মাফ হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, আর একটা মাসালা হলো যে কি বলছিলাম, পরে এক্সট্রা দমের কথা বলছিলাম, যে দম অতিরিক্ত দম দেওয়া সতর্কতামূলক দম, এটাও ওখানে বানায় ফেলছেন বিভিন্ন মানুষরা এবং টিম লিডাররা বিভিন্ন জিনিস বানায়, তার ভিতরে এটা একটা বানাইছে যে সতর্কতা দম। সতর্কতা দম বলতে কোনো কিতাবে কিনু কিছু নাই। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম, আপনার সামর্থ্য যদি থাকে আপনি রসুল্লাহ সাল্লাম, আর একটা সুন্নত আছে সেটাকে আপনি পালন করেন। রসুল্লাহ সাল্লাম একাধিক কুরবানি করেছেন, 100 কুরবানি করেছেন, সেটা করেন আপনি? আপনি দুটা করেন, তিনটা করেন, চারটা করেন, পাঁচটা করেন, সামর্থ্য আছে, কিন্তু সতর্কতা দম এটা কোনো কথা না, এটা কোনো কথা। মাসালা জানতে হবে, মাসালা জেনে আমল করতে হবে, কোনো ভুল হয়ে গেল কি না সে বিষয়ে এখন আপনারা যে মাসালাগুলো আপনাদেরকে ধারাবাহিকভাবে বলা হয়েছে, কোনো ভুল হয়ে গেলে আপনাদের কিছুর একটা খটকা লাগবে, যেহেতু আপনি মাসালাগুলো শুনলেন। এই শোনার ফায়দা হলো এটা, শুনলেন, এখন যদি একটু ব্যতিক্রম হয় আপনি কিতাব দেখবেন। আর প্রতিদিনের আমলের আগে যদি বইটা, ওই চ্যাপ্টারটা, প্রতিদিনের চ্যাপ্টারটা যদি আপনি একবার পড়ে ফেলেন নিজেদের রুমের ভিতরে, এটাকে যদি নিজেদের সাথীদের ভিতরে আলোচনা করেন, তাহলে ইনশাল্লাহ পরবর্তী দিনের আমলটা আপনার খুব সুন্দর হবে। আমরা করতে পারবো না এটা? হ্যাঁ, প্রতিদিন আমরা এটা তালিম করব। এই মাসালার তালিম করার ভিতরেও একটা সওয়াব আছে, প্রতিদিন আমরা মাসালার সাথে ইয়াদ, তাহলে আর দেখবেন ভুল হবে না। আপনি এইটাকে যদি করতে পারেন আপনি টিম লিডার হয়ে যাবেন, আপনার লিডার ভিতরে, টিমের ভিতরে দেখবেন মাসালা মাসালা আপনি বলতে পারতেছেন, কেন এই মাসালা আপনি ট্রেনিং করেছেন এবং হজের বইটা আপনি পড়েছেন। আর আমি আপনাদেরকে একটা সাজেস্ট করব যে একাধিক বই পড়বেন না, যে কোনো একটা বই পড়বেন। একাধিক বই পড়লে পরে খেয়ে হারিয়ে ফেলবেন যে কোনটা কী সমাচার ইত্যাদি। এই জন্য এই বইটার ব্যাপারে আপনারা একটা আশ্বস্ত থাকতে পারেন। ওলামায়ে কেরামরা এই বইটার প্রতি তাদের আশা ব্যক্ত করেছেন আর কি, আশ্বস্ত হয়েছেন যে এই বইটার ভিতরে সহজভাবে উপস্থাপন করা আছে। মাসলা তো সবাই লেখেন, মাসলা সব জায়গাতেই আছে, আরও অন্যান্য কিতাবে আরও বেশি মাসলা আছে, কিন্তু কিছু কিছু মাসলার ভিতরে, যে মুআল্লিমুল হুজ্জাজ অনেকে পড়েন, মুআল্লিমুল হুজ্জাজের ভিতরে কিছু কিছু মাসলা আছে যেটার উপর ফতোয়া না, ওই সমস্ত ওটা আগের কিতাব, মুফতাবি কওল না হওয়া সত্ত্বেও উনি মাসলা কিছু নিয়ে এসেছেন, যে সমস্ত মাসলাগুলো পড়ার পরে মানুষের ভিতরে বিভ্রান্তি হয়েছে। যেমন নাকি একটা মাসালা, যেমন একটা মাসালা, সেটা হলো যে যারা বদলি করবে তারা তামাত্তু করতে পারবে, কিন্তু মুআল্লিমুল হুজ্জাজের ভিতরে তারা বদলি যারা তাদের এফরাদ করতেই হবে, এগুলো তারা অন্যটা করতে পারবে না। এই এটার উপরে ফতোয়া না, কিন্তু মুআল্লিমুল হুজ্জাজের ভিতরে এটা লিখেছেন, কিতাব গ্রহণযোগ্য কিন্তু সব মাসালা তার গ্রহণযোগ্য হওয়াটা জরুরি না, কথা বুঝতে পেরেছেন? এই জন্য কিতাব নির্বাচনের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে, যে কোনো একটা কিতাব পড়লেই ভালো, তাহলে আপনি সেই কিতাব অনুযায়ী পুরো আমলটাকে সাজিয়ে করতে পারবেন। এই কিতাবের ভিতরে একটা সহজ সহজই হলো প্রত্যেক দিনের কাজগুলোকে সুবিন্যস্ত করে সাজানো হয়েছে এবং যতটুকু প্রয়োজন ততটুকু আনা হয়েছে, বেশি না, প্রয়োজন। দমের অধ্যায়টা, জরিমানা এবং দমের অধ্যায়টা নিজেরা একবার পড়ে নেবেন, তাহলে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না। আশা করি হজের মাসালা সম্পর্কে মোটামুটিভাবে সবিস্তারে যতটুকু প্রয়োজন তিন দিনে আলোচনা সম্পন্ন হয়েছে, আল্লাহ তাআলার মেহরবানি। এখন প্রশ্নের উত্তর দেওয়া হবে। হ্যাঁ, প্রশ্নের পরে মদিনা মুনাব্বারা আলোচনা হবে ইনশাআল্লাহ। এহরামের কাপড় প্রাকৃতিক কারণে নষ্ট হয়ে গেলে নতুন করে এহরাম পরতে গেলে মিকাতের প্রশ্ন উঠবে কি না? এহরামের কাপড় অপবিত্র হয়ে যাক, যে কোনো কারণে অপবিত্র হতে পারে, এহরামের কাপড় পরিবর্তন করে আর একটা কাপড় পরে ফেলবেন, তাহলেই হয়ে গেল। এহরামের কাপড় পরিবর্তন করা যায় যে কোনো সময়, ময়লা হয়ে গেছে তারপর আপনি পরিবর্তন করলেন, কোনো সমস্যা নাই। এহরামের কাপড় পরিবর্তন করা জায়েজ আছে, ঠিক আছে। এহরামের কাপড় পরিবর্তন করলে এহরাম নষ্ট হয়ে যায় এরকম চিন্তা করা ভুল। মৃত ব্যক্তির নামে ওমরা করা যাবে কিনা? নামে তো আল্লাহর নামে করতে হবে, আতিমুল হজ্জা ওয়াল উমরাত লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য আল্লাহর নামে হজ উমরা পালন করো, কিন্তু মৃতের পক্ষ থেকে করা যাবে, পক্ষ থেকে এটাকে নামে বলি আমরা আর কি, অমকের নামে কুরবানি করা, অমকরি, এটা একই কথায় পক্ষে আর নামে বললে যেটা বুঝাতে চাচ্ছি আমরা, যে মৃত ব্যক্তির পক্ষে উমরা করা যাবে কি না। হ্যাঁ, যাবে। মহিলাদের উমরা পুরুষরা করতে পারবে কি না? হ্যাঁ, পারবে। সর্বোচ্চ কয়টি উমরা করতে পারবে? আপনার যতগুলো ইচ্ছা। তবে হজের আগে একাধিক ওমরা না করা ভালো, হজের পরে যদি আপনি সময় পান আপনি ওমরা করেন, কেন হজ আপনার সামনে আছে। বেশি ওমরা করতে গিয়ে বেশি দৌড়ঝাঁপ করতে গিয়ে অসুস্থ হয়ে গেলেন, পরে হজের সময় মুশকিল হলো, এই জন্য হজের আগে বেশি তওয়াফ করা, বেশি ওমরা করা, এগুলো থেকেও একটু সতর্কতা অবলম্বন করা দরকার।
মিনাতে যখন ইস্তেনজায় যাওয়ার প্রয়োজন পড়ে, লম্বা লাইন থাকাতে অসুস্থ ব্যক্তি কি ডায়াপার করে পড়তে পারবে? অসুস্থ ব্যক্তি ডায়াপার পড়তে পারবে কি না
এহরাম অবস্থায়? অহেরাম অবস্থায় ডায়াপার পড়লে যদি একদিন, মানে অর্থাৎ 12 ঘন্টা যদি ডায়াপার পরে থাকে তাহলে তাকে দম দিতে হবে। অসুস্থ ব্যক্তির জন্য এটা বৈধ আছে পরা, কিন্তু দমও দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ। তবে একটা সুযোগ আছে, অসুস্থ ব্যক্তিরা যদি এটা পরে, দম দিতে চাচ্ছেন না উনি, তাহলে দম না দিলেও সুযোগ আছে, 3 দিন রোজা রাখতে হবে, অথবা 6 জন মিসকিনকে 2 বেলা খাওয়ার টাকা দিতে হবে, অর্থাৎ 6 জন মিসকিনকে 1 সদকা ফিতির করে টাকা দিতে হবে, প্রায় কাছাকাছি হয়ে যায়।
হ্যাঁ। একজন অনুরোধ করেছেন বদলি হজের নিয়ম সংক্ষেপে বলার জন্য।
মানে বিষয়টা একটু, কেউ একটু আপত্তি আসতে পারে বা একটু, মানে এটা শুনতে একটু কেমন যেন লাগে, অসুস্থ ব্যক্তি সেটা আবার পড়েছে, তার উপরে আবার দম অজীব হচ্ছে কেন? হজের ভিতরে বিষয়টা হলো যে হজটা এমন অবস্থা যে সম্পূর্ণভাবে এই এহরাম কাপড় মুক্ত থাকা অবস্থা, অর্থাৎ সেলাইবিহীন কাপড় অবস্থায় এহরামটা থাকতে হবে, এর ব্যতিক্রমটা যদি হয় তাহলে দম অজীব হয়ে যায়, যদিও নাকি তার জন্য এটা গুনাহ হবে না, গুনাহ হবে না কিন্তু দম অজীব হবে, যেহেতু তিনি হজের যে রুলস ওটা ভঙ্গ হচ্ছে তার জন্য।
একজন অনুরোধ করেছেন বদলি হজের নিয়ম সংক্ষেপে বলার জন্য।
বদলি হজের নিয়ম আমাদের এই বইয়ে আছে, আপনি বই থেকে সংক্ষিপ্তভাবে আপনি ওখান থেকে দেখে নেবেন খুব সহজভাবে। বদলি হজের নিয়ম কত পৃষ্ঠা থেকে?
এছাড়াও এটা টেলিগ্রামেও আছে, প্রথম দিনের আলোচনায় বদলি হজের নিয়ম করা হয়েছে, 66 পাতায় আছে,
66 নম্বর পৃষ্ঠায় রয়েছে,
166
নম্বর পৃষ্ঠায় বদলি হজের নিয়ম রয়েছে।
মহিলারা তাঁবুর বাইরে দাঁড়িয়ে কি উকুফ করতে পারবে কি?
হ্যাঁ, মহিলাদের জন্য তাঁবুর বাইরে দরকার নাই, মহিলারা ঘরে তাঁবুর ভিতরে করবে, এটাই হলো নিয়ম, সুন্নত তরিকা এটা।
এহরাম অবস্থায় গ্লিসারিন ভেসলিন ব্যবহার করা যাবে কি?
হ্যাঁ, এহরাম অবস্থায় মানে জরুরত বশত গ্লিসারিন ভেসলিন এগুলো ব্যবহার করতে পারবে, তবে এমন ভেসলিন ব্যবহার করবে যেটা সুগ্রান মুক্ত, সুগ্রান যুক্ত ব্যবহার করতে পারবে না।
আরাফার পুরো সময় কি কি আমল করব?
আরাফার পুরো সময়ের আমল তো বলাই হলো, আরাফার পুরো সময় অর্থাৎ সূর্য ঢলা থেকে সূর্যাস্ত পর্যন্ত পুরো সময়টা জিকির ও তাসবিহ ইত্যাদির ভিতরে কাটাবে, আমলের ভিতরে কাটাবে।
আমরা আগে মদিনা শরীফে যাব, ওখান থেকে এহরাম বেঁধে ওমরার নিয়ত করে ওমরা সম্পন্ন করে হালাল হয়ে কি একদিন বা 2 দিন পরে হেরেম শরীফ থেকে হজের এহরাম করতে পারবো?
হালাল হওয়ার পরে একদিন বা 2 দিন পরে যখন হজের এহরাম করবে তখন মক্কা থেকেই করতে হবে।
মিনার প্রধান কাজটি কাজ কয়টি? হজে গিয়ে নামাজ কসর করতে হবে কি?
মিনার
প্রধান কাজ কয়টি?
মিনার প্রধান কাজ 3টি বলা হয়েছিল, একটা হলো যে 5 ওয়াক্ত নামাজ পড়া মিনাই, এরপর হলো মাবিতে মিনা, রাত মিনায় রাত্রি যাপন করা, রাতের অধিকাংশ সময় মিনায় অবস্থান করা, 3য় নম্বর হলো যে মিনায় যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জিকির বেশি বেশি করা।
তাওয়াফের পরে 2 রাকাত নফল নামাজ কি মাকামে ইব্রাহিমের দিকে ফিরে করা ভালো নাকি যে কোনো দিকেই ফিরে করা যাবে?
দুটার ভিতরে কোনো বৈপরীত্য নাই, আপনি যেটা বললেন মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে পড়াটা উত্তম, তবে যে কোনো জায়গায় পড়া যাবে, ওখানে বেশ ভিড় থাকে, এটা মেয়েদের ওখান থেকে মহিলাদের ওখান থেকে প্রশ্নটা এসেছে, আপনারা মাকামে ইব্রাহিমের পিছনে পড়াকে বাধ্যতামূলক মনে করবেন না, বরং যে জায়গায় ফাঁকা আছে ওই জায়গায় পড়া আপনাদের জন্য উত্তম হবে।
আসরের পরে যদি নফল নামাজ না পড়া যায় তাহলে কি মাগরিবের পরে নফল নামাজ পড়া যাবে?
হ্যাঁ, মাগরিবের পরে অবশ্যই পড়া যাবে।
মক্কাতে 15 দিনের বেশি অবস্থান করার কারণে অতিরিক্ত কোরবানি করতে হবে কি, যেহেতু আমি মুকিম আছি?
হ্যাঁ, একটা যদি যারা নিশ্চিতভাবে মুকিম, অর্থাৎ যারা মিনায় যাওয়ার আগেই 15 দিন যাদের এক নাগাড়ে থাকা হয়েছে, তারা তো হজের সময় কি নিশ্চিত মুকিম, তাহলে নিশ্চিত মুকিম যারা, তারা যদি সম্পদশালী হয় তাহলে তারা তাদের কোরবানিও আজীব, কোরবানি এমনি সাধারণ কোরবানিও দিবে, দেশে কোরবানি দিবে, অথবা দেশে কোরবানি ওখানেও অতিরিক্ত একটা কোরবানি দিতে পারে, হ্যাঁ, তাদের জন্য সাধারণ কুরবানি যেটা আমরা দেশে থাকতে যেটা দিই সেটা ওয়াজিব হবে। এমনি এছাড়া অধিকাংশ হাজি, হাজিদের ভিতরে 90% হাজি যাদের ওপরে সব মুসাফির থাকে, 95% হাজি মুসাফির। সুতরাং মুসাফিরের ওপরে সাধারণ কুরবানি নাই, সাধারণ কুরবানি যেটা দেশে দেন এটা না দিলেও চলবে।
বইয়ের 49 পৃষ্ঠায় আছে, সাবান ব্যবহার না করে গোসল করা যাবে। আমার প্রশ্ন হচ্ছে, বাজারে সুগন্ধি মুক্ত কিছু সাবান পাওয়া যায়, সেগুলো ব্যবহার করা যাবে কি না?
সুগন্ধি, এটা বলা হয়েছিল যে সুগন্ধি মুক্ত সাবান দিয়ে হাত ধোয়া যাবে। ওয়াশরুমে ইউজের পরে বিভিন্ন সময় হাত ধুতে হয়, খানার পরে হাত ধুতে হয়, তো এটার জন্য অনুমোদিত, কিন্তু গোসলের জন্য অনুমোদিত নয়। গোসলের জন্য সাবান ব্যবহার বিলকুল অনুমোদিত নয়। যদি সে লাখ সাবান হোক আর পচা সাবান হোক, কোনোটাই ব্যবহার করা যাবে না, গোসলের জন্য কোনোটাই ব্যবহার করা যাবে না।
সামর্থ্যবান হাজিদের জন্য কোরবানির তরতিব কি, ওইখানেই করতে হবে নাকি বাংলাদেশেও করা যাবে? সামর্থ্যবান হাজি সাহেবদের জন্য কোরবানির তরতিব কি, ওইখানেই করতে হবে? কোরবানি
বলতে দুইটা কোরবানি, একটা হজের কোরবানি যেটা, এটা তো হেরামের এলাকায় করা জরুরি, কথা বুঝতে পেরেছেন? মিনায় অথবা মক্কাতে করতে হবে, মক্কায় হেরামের এলাকায়। আর যেটা সাধারণ কুরবানি যদি কেউ করতে চায়, যেটা আমাদের দেশে থাকতে যে কুরবানির সময় মৌসুমে যে কুরবানি করে থাকে, এটা যদি কেউ করতে কোনো হাজি করতে চায় তাহলে এটা দেশেও করতে পারবে।
ওমরার তাওয়াফের আগে যে তালবিয়া বন্ধ হলো, তাওয়াফ শেষ করার পর আবার এহরাম অবস্থার মতো তালবিয়া পড়া যাবে কি না?
না, তালবিয়াটা আসলে এহরামের অবস্থার জিকির, আপনি এই সময় কেন পড়বেন? যে সময়টা শরীয়তে যে জিনিস দিয়েছে সেটা পড়তে হবে, অন্য সময় কালিমা তৈয়বা আফজালুল জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এটা এটা জিকির, যে সময় যে জিকির। এহরাম অবস্থায় তালবিয়া উত্তম জিকির, এহরাম ছাড়া যে সময় ওই সময় তালবিয়া পড়বেন না, কেন শরীয়তে তো এহরাম অবস্থার জিকির বলা হয়েছে।
আমার ফ্লাইট যদি হজের 15 দিনের বেশি আগে হয় তাহলে বিমানে কসর পড়ব কি না?
বিমানে সর্বাবস্থা সবাই কসর করবে, বিমানে মানে মক্কায় পৌঁছার আগ পর্যন্ত, মানে মক্কায় যারা এক নাগাড়ে 15 দিন থাকবে তারাও রাস্তাতে কি কসর পড়বে, সুতরাং রাস্তাতে কসর। এখানে একটা বিষয় আলোচনা করার বিষয় আছে, যেমন মিরপুর থেকে এখান থেকে আপনি এয়ারপোর্টে যাচ্ছেন, এয়ারপোর্টে গিয়ে আপনি হজে যাবেন, এখন মানে বিমান যখন ছেড়ে দিবে বিমানের ভিতরে আপনি মুসাফির, কিন্তু এয়ারপোর্টে কিন্তু আপনি মুকিম, কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, একবারে দক্ষিণ সাইড থেকে যে আসবে, একবারে ওই মানে ধরেন মাওয়ার ওদিক থেকে আসলো, অথবা সে কি ওদিকে আর কি ইকুরিয়া ইত্যাদি কেরানীগঞ্জ, একবার ওই দিক থেকে আসলো, তো দূর থেকে আসলে কেউ উত্তর ঢাকা দক্ষিণ ঢাকা দুই থেকে উত্তর সিটি দক্ষিণ সিটির কারণে কোনো কোনো ওলামায়ে কেরাম বলেন যে মানে এয়ারপোর্টে গেলে সে মুসাফিরের নামাজ পড়তে পারবে, সেটার উপরে কেউ আমল করতে পারেন, তো বাকি মুকিম নামাজ পড়াটা উত্তম, কিন্তু ভালো হবে। কিন্তু এই কথা অনেকে বলেন যে ইমিগ্রেশনের পরে এখন মুসাফির হয়ে গেছে, এই কথাটা ঠিক না, ইমিগ্রেশনের সাথে মুসাফিরের কোনো সম্পর্ক নাই।
বাইতুল্লাহ তাওয়াফ
মুসাফির হবে কখন থেকে? যখন বিমান ছেড়ে দিবে তখন থেকে মুসাফির শুরু, মুসাফির হুকুম শুরু।
বাইতুল্লাহ তাওয়াফের সময় মোজা পরা যাবে কি না?
তওয়াফ করার সময় মোজা নারীরা পড়তে পারবে, পুরুষরা পড়তে পারবে না, কেননা পুরুষদের জন্য পা তো পার উঁচু অংশটা, হাড়ের অংশ এবং গিরার অংশ এগুলো সব খোলা থাকতে হবে। ওখানে একটা মোজা পাওয়া যায় এক ধরনের, যে পায়ের ওই অংশটা খোলা থাকে এরকম ধরনের একটা মোজা পাওয়া যায়, যেটা শুধু পায়ের তলাটাকে হেফাজত করে আপনাকে, ওখানে অধিক হাঁটাহাঁটির কারণে পা ফেটে যাওয়ার সময় তো ওটা ব্যবহার করতে পারেন, একটা পায়ে তাবা মতো বলে আর কি এটাকে।
হারাম শরীফে নামাজের জামাতের ক্ষেত্রে দেখা যায় ইমাম সাহেব মসজিদে দাঁড়ান আর মুসল্লিগণ মাতাফে দাঁড়ান, কখনো কখনো ইমাম বরাবর সামনে দাঁড়ান, কেউ কেউ বলেন ইমাম বরাবর কাবা পর্যন্ত খালি রাখা হয়, কিন্তু আমার অভিজ্ঞতা আছে ইমাম বরাবর সামনে দাঁড়ানোর, তাই মোহতারামের নিকট এ সংক্রান্ত হুকুম জানার আবেদন করছি।
এখানে এখন এরকম দেখা যাচ্ছে যে সেটা হলো যে এখন মাতাফে অনেক ভিড় থাকে এবং তাদের নিয়ন্ত্রণ করতে কঠিন হয় বিধায়, এখন ইমামের আগে ইমাম মসজিদে হারামে দাঁড়ান, ইমামের সামনে ওই অংশটা ফাঁকা রাখতো আগে, যেমন নাকি ইমামই বড় দাঁড়াচ্ছে এই দিকের অংশটা ফাঁকা রাখতো, বাকি তিন দিক ঠিক থাকতো, মুসল্লিরা দাঁড়াতো, এটা মসজিদে হারামে কাবা শরীফের জন্য ঠিক আছে। কিন্তু ইমামের সামনে সরাসরি দাঁড়ানো, ইমাম যেদিক দাঁড়াচ্ছে ওই দিকেই দাঁড়ানো, ওই দিকে দাঁড়ানোটা এটা হানাফি মাজহাবে জায়েজ নাই, মালিকি মাজহাবে ওনারা মালিকি মাজহাবের মাসালা অনুযায়ী এটা করেন, কেউ যদি ভুল বশত দাঁড়িয়ে যায় তার নামাজ হয়ে যাবে আর কি। হ্যাঁ, ওখানে যেহেতু মাসালাটার এমন জায়গা যেখানে চারো মাঝহাবের অনুযায়ী মাসালাটা সমাধান দিতে হয়, এই জন্য আমরা এখানে বলবো যে তার নামাজ হয়ে যাবে, কিন্তু ইচ্ছাকৃত দাঁড়াবেন না আপনি, ইচ্ছাকৃত লঙ্ঘন করার দরকার কি? আমার কথাটা কি স্পষ্ট হয়েছে? হ্যাঁ, মদিনা মুনাব্বারাতেও এখন এরকম হয়ে গেছে, ওনারা এই মাসালা মদিনা মুনাব্বারাতেও নিয়ে গেছেন। মদিনা মুনাব্বারাতে ইমামের আগে, ইমাম যে বরাবর দাঁড়াচ্ছেন, ইমাম তো আগে একটু সামনে দাঁড়াতেন, এখন ইমাম কিন্তু ভিতরে দাঁড়াচ্ছেন, বাইরের অংশটাতে দেখা যাচ্ছে ইমামের আগে কার্পেট বিছানো, ব্যাপকভাবে মুসল্লিরা ইমামের আগে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। এটার আসলে বাস্তবে মদিনা হোক আর মক্কাতে হোক এটার আসলে অনুমতি নাই, কিন্তু হজের ভিতরে এমন পরিস্থিতি যে এতগুলো মানুষের নামাজ নষ্ট হয়ে যাবে এই কথা বলতেও আমাদের ভয় লাগে। এই জন্য কোনো মাঝহাবে যদি জায়েজ হয়ে যায় তাহলে এটাকে আমরা একটু একটু শিথিল দৃষ্টিতে দেখি আর কি, কিন্তু বাস্তবে আমাদের যারা, আমরা যারা সতর্কতা অবলম্বন করতে চাই আমলের ক্ষেত্রে, তাদের জন্য খুবই বেশি জরুরি হবে। কেন? কোনো হাদিস নাই, কোনো হাদিস নাই যে ইমামের সামনে দাঁড়ানো যাবে, এটার ব্যাপারে কোনো হাদিস নাই। এই ব্যাপারে কথা বুঝতে পেরেছেন? হানাফি মাজহাব এই সমস্ত দিক থেকে অধিক সতর্কতামূলক মাজহাব এবং অনেক গুরুত্বপূর্ণ এবং দলিল সমৃদ্ধ মাজহাব।
আরাফার দোয়া সব কি আরবিতে পড়তে হবে?
দোয়া তো আগেই বলেছি, কোনো দোয়া আরবিতে নাই। হজের ভিতরে সমস্ত দোয়া আপনার নিজ ভাষায় করবেন, নিজের ভাষায়, কোনো টেনশন, দোয়া নিয়ে কোনো টেনশন করবেন না। হজ সহজ, কোনো দোয়া নিয়ে টেনশন করবেন না, এই দোয়াটা মুখস্থ করতে হবে, সেই দোয়াটা মুখস্থ করতে হবে, কোনো দোয়া মুখস্থ করার দরকার নাই। আপনি নিজ ভাষায়, নিজ অন্তরের ভাষায় বলবেন, শুধুই কোনো গুনার দোয়া করা যাবে না, এছাড়া আর কোনো ই নাই, কোনো বাধা নিষেধ, সব দোয়া করেন আপনি, কোনো অসুবিধা নাই, দুনিয়া আখেরাতের সমস্ত দোয়া চান আপনি।
উমরার সময় কাবা শরীফ স্পর্শ করা যায় না সুগন্ধির জন্য, অপরদিকে নফল তাওয়াফ মাতাফেও যাওয়া যায় না, তাহলে কাবা শরীফ স্পর্শ করার কি উপায়? কাবা শরীফ স্পর্শ করা কি জরুরি?
কাবা শরীফ স্পর্শ করা কোনো জরুরি না। আপনি যদি আপনার জন্য মনে করেন জরুরি, তাহলে আপনি যদি কোনো সময় এরকম করে যান, যেহেতু এটা বাধ্যতামূলক ওনারা করে দিয়েছেন এহরামের কাপড় ছাড়া যাওয়া যাবে না, তো আপনি এহরামের কাপড় পরে যদি যান, তাহলে ওলামা কেরামরা অনেকে বলেন যে এটা গুনাহ হবে না, ধোকা হয়ে গেল না, কেননা আপনার অধিকার আছে একটু কাবা শরীফ ধরার ব্যাপারে, আপনার অধিকারটাও দেখতে হবে, এই অধিকারটা আছে। তবে হ্যাঁ, আপনি যদি এই অধিকারটা আদায় করার জন্য আপনি এমনটা করতে পারেন যে একবার এহরাম করে আসলেন, ওমরা করে ফেললেন, মাথা হলক করে ফেললেন, এরপরে কাপড়টা খুললেন না, এই অবস্থায় গেলেন ভিতরে, তা তো যাওয়া জায়েজ হবে নাকি? এখন তো এই কাপড়টা তো ফেক নয়, এই কাপড়টা তো আপনি মিশা পড়েননি, কাপড়টা তো প্রয়োজনে পড়েছিলেন, এখনও খুললেননি আপনি এতটুকু, এই অবস্থায় আপনি যান, আপনি বাইতুল্লাহ শরীফে ধরতে পারলেন।
মহিলাদের পায়ে ব্যথার জন্য হাঁটতে না পারলে কিভাবে হজ শেষ করবে?
হাঁটতে না পারলে হুইল চেয়ার আছে, হুইল চেয়ারে করে করা যাবে, হুইল চেয়ারে করে একবারে ইয়ে পর্যন্ত আসা যায়, জামরা পর্যন্ত আসা যাবে, জামরা থেকে পাথর মেরে চলে যাবে। হ্যাঁ, যারা হাঁটতে লম্বা সময় পারে না তারা হুইল চেয়ার ব্যবহার করবেন, হুইল চেয়ারে কিছু পয়সা দিলে একবারে পুরো আপনাকে মক্কা পর্যন্ত নিয়ে আসবে, এরকম ব্যবস্থা আছে।
হ্যাঁ, তিনটা।
তবে হ্যাঁ, যদি হুইল চেয়ারের পয়সাও নাই, হাঁটতেও পারছে না, বিলকুল হাঁটতে পারছে না, তার হাঁটা সম্ভব না তার জন্য, তাহলে তাকে জরুরি এত বেশি না, বরং সেক্ষেত্রে তার বদলি করতে পারবে।
তিনটা ওমরা হজ কিভাবে করতে পারব?
তিনটা ওমরা করতে চায় আর কি, এটা বলতে চাচ্ছেন। তিনটা ওমরা, আপনি প্রথম ওমরা তো হচ্ছে একবার গিয়ে, এরপরে আপনি হজের আগে একটা করেন, হজের পরে একটা করেন, তায়েব গিয়ে যদি করেন তাহলে একটা হয়ে গেল, মদিনা মুনাওয়ারা থেকে এসে আর একটা করতে পারেন, মদিনা মুনাওয়ারা থেকে তো আর আসতে দেয় না, যদি হজের আগে হয় তাহলে আসতে পারবে না, নাহলে আসতে দিবে না। আসলে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনুকরণ করে যদি আপনি হজটা করেন, তো হজটা কিন্তু আসলে বেশি খাটনি নাই, কিন্তু বরকতপূর্ণ বেশি। আপনি খেয়াল করেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ওমরা করেছেন, একটা হজ করেছেন, তাহলে কষ্ট কম না বেশি? কম হলো। আমরা কষ্ট বেশি করতে যাই সব বেশি নেওয়ার জন্য, আসলে আনুগত্যের ভিতরে বেশি সব। হ্যাঁ, সহজ হয়ে গেল বেশি।
বিমানে থাকা অবস্থায়
আর বাকি সময়টা আপনি তওয়াফ করেন, তওয়াফটাও মার পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে, মৃত আত্মীয় স্বজনের পক্ষ থেকে, এর সব রেসানি করতে পারবেন। তওয়াফ এই নিয়াতে করতে পারবেন যে এই এই বাইতুল্লাহ শরীফ যাদের যাদের অবদান রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসালাম, ওনাদের জন্য রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, সাহাবায়ে কেরামের পক্ষ থেকে, সমস্ত সাহাবা তাবেইনদের পক্ষ থেকে আপনি একটা তওয়াফ করলেন, এই তওয়াফ কত বড় দাম হয়ে গেল। আপনার মৃত আত্মীয় স্বজন, বাবা মার পক্ষ থেকে, আত্মীয় স্বজনের পক্ষ থেকে, সন্তানদের পক্ষ থেকে, স্ত্রীদের পক্ষ থেকে, এরকম করতে পারবেন, কত ই হলো না, তওয়াফ বেশি বেশি করাটা উত্তম, এই সময় বেশি ওমরা করার প্রবণতা এটা না করলেই ভালো, তবে করা জায়েজ আছে, এটা আর না জায়েজ বলে এই মাসালা সহি না।
বিমানে থাকা অবস্থায় অথবা নেমে যদি অপবিত্রতা এসে যায় তখন করণীয় কি?
হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে মাবন্দের মাসালা এটা যে অপবিত্রতা এসে গেলে তিনি অপেক্ষা করবেন, অপেক্ষা করবেন, পবিত্রতা আসার পরে তিনি তওয়াফ করবেন, তার আগে তওয়াফ করতে পারবেন না।
হজ এজেন্সিগুলো আগাম কোরবানির টাকা নিয়েছে, ইচ্ছে ছিল নিজ হাতে কোরবানি দেব, এখন কিভাবে নিশ্চিত হব যে আমার পশুটি কোরবানি হলো কিনা?
এটা এতটুকু নিশ্চিত থাকেন যে 10 তারিখ রাত্রের ভিতরে আপনার কোরবানি সম্পন্ন হয়ে যাবে, এটা একবারে নিশ্চিত। হ্যাঁ, ওখানে সরকারিভাবে যে কোরবানির দেওয়ার নিয়ম আছে এটা অত্যন্ত সুন্দর এবং অনেক ডিসিপ্লিনের সাথে দেওয়া হয় এবং সুনিশ্চিতভাবে এটা রাখেন, আপনার কোরবানি হবেই। তবে হ্যাঁ, টাইমটার ব্যাপারে একটা সমস্যা যে টাইম কখন, এই জন্য আমরা বলেছিলাম আপনাদেরকে মানে একটা তাওসিয়াত করেছিলাম আমরা যে একটু বিলম্বে আমরা হলক করবেন। হ্যাঁ, মাগরিবের সময় হলক করলেন। হ্যাঁ, চলেন।
নিজের চুল নিজে হলক করা যাবে কি?
হ্যাঁ, যখন আপনি মানে ওমরা করে ফেললেন অর্থাৎ তওয়াফ এবং সাই করলেন, এখন হলক করার সময়, হলক করার সময় নিজেও হলক নিজেরটা নিজে করতে পারবে, নিজের মাথা নিজে কামাই করতে পারবে, আবার আরেকজনটাও করে দিতে পারবে, নিজের মাথা কামানোর আগে আরেকজনের মাথা কেটে দিতে মাথার হলক করে দিতে পারবে, এগুলো করতে পারবে। এখানে অনেকে বলে যে নিজে করার আগে আরেকজনটা করা যায় না, এক মশলা ঠিক না, ভুল।
হজের সময় জুতা বা স্যান্ডেলের ব্যাপারে মশলা কি?
জুতা স্যান্ডেল সবসময় দুই ফিতা হতে হবে পুরুষদের জন্য, এটা জরুরি না, মা বন্ধের জন্য তো কেডস পড়তে পারবেন আপনি, ভালো কেডস এরকম যেটা আরামদায়ক এগুলো নিয়ে যান আপনি, কোনো সমস্যা নেই। মোজা পড়তে পারবেন, এহরাম অবস্থায় মোজা পরা, মোজা বরং হাত মোজা পা মোজা মহিলারা পরবে, এটা সাহাবা গ্রামদের ভিতরে ওটা ছিল। আরেকটা হলো পুরুষদের জন্য দুই ফিতাওয়ালা স্যান্ডেল পরা, এটা উত্তম হবে। হ্যাঁ, দুই ফিতা ছাড়াও এমন যদি হয় যে হাতের পায়ের এদিক দিয়ে হলো আঙ্গুলের এদিক দিয়ে মাঝখানের জায়গাটা ফাঁকা আছে, আবার পিছনের দিক দিয়ে একটা বেল্ট থাকে, এরকম যদি থাকে তাহলে সেটাও পরা যাবে। গিরা দুইটা খোলা থাকতে হবে, মাঝখানের এই জায়গাটা খোলা থাকতে হবে, কথা বুঝতে পেরেছেন? দুই ফিতা হওয়া কোনো ফরজ না, কিন্তু ফিতাও যদি দুই ফিতাওয়ালা পড়ে অনেকেই ভয় পায় যে ফিতার উপরে তো সেলাই করা, চামড়ার ফিতা, ফিতার উপরে সেলাই করা থাকলে কোনো সমস্যা নাই, কথা বুঝতে পেরেছেন? কিন্তু কিছু কিছু ফিতাগুলো থাকে অনেক বেশি চড়া, মাঝখানের জায়গাটা প্রায় ঢেকে, যাদের পা ছোট মাঝখানের জায়গাটা প্রায় ঢেকে যায় এরকম, তো এই জন্য খেয়াল রাখতে হবে মাঝখানের উঁচু হাড্ডিটা এবং তার আশপাশের এরিয়াটা পুরোটাই, এই যে মাথা পিঠটা আর কি, এই পিঠের অংশটা ফাঁকা থাকতে হবে এবং দুই গিরা ফাঁকা থাকতে হবে।
একজন বদলি হজ করবেন, তিনি টাকা বাঁচানোর জন্য হজের কোরবানি না করে 10টি রোজা রাখতে চান, এটা কি শুদ্ধ হবে?
বদলি যদি টাকা নিয়ে থাকেন তাহলে বাঁচার টাকা বাঁচানো যাবে না, টাকা নিয়ে থাকলে তো আপনাকে বদলি করতে মানে কুরবানি করতে হবে। কুরবানি যদি আপনি টাকা না থাকে তাহলে কুরবানির জন্য 10টি রোজা রাখার, 10টার ভিতরে 3টা রোজা 9 তারিখের ভিতরে সারতে হবে, 9 তারিখ সহ 3টা রোজা সারতে হবে, আর বাকি 7টা রোজা আপনি দেশে এসে করতে পারবেন, 3টা রোজা ওখানেই সারতে হবে আর কি, হ্যাঁ 9 তারিখের ভিতরে, তাহলে আপনি কুরবানি না দিয়েও পারবেন।
হজে গেলে ওখানে কি সিগারেট খাওয়া যাবে?
সামনে যায় আগে, মানে এমন প্রশ্ন যে প্রশ্নটা সবাই বুঝতে পারছেন যে এই প্রশ্নের উত্তর কি হতে পারে, তাই না? চলেন।
মুকিম ব্যক্তি মদিনা যাওয়ার পর, মদিনা থেকে এসে পুনরায় মুকিম হবে নাকি মুসাফির?
মুকিম এবং মুসাফিরের মশলাটা খুব সহজ, আমরা এটা নিয়ে অনেক ঝামেলায় পড়ি, সহজ মশলাটা আবার বলে ফেলি, খুব সহজ করে বলি, এক নাগাড়ে 15 দিন কোনো জায়গায় যদি থাকে তাহলে সে মুকিম, নাহলে মুসাফির, হয়ে গেল মশলা। আপনি প্রথমে মক্কায় গেলেন, এক নাগাড়ে 10 দিন থাকা হলো, 12 দিন থাকা হলো, 13 দিন, 14 দিন, এরপরে মদিনা মুনাওয়ারায় যাওয়া হবে, তাহলে আপনি মুসাফির। আর যদি এক নাগাড়ে 15 দিন থাকার যদি টার্গেট থাকে, টিম লিডার বললো আপনি 15 দিন 16 দিন থাকবো আমার এক নাগাড়ে, তাহলে আপনি মুকিম, হয়ে গেল। আবার মদিনা মুনাওয়ারাতে কিন্তু সবাই মুসাফির, মদিনা মুনাওয়ারায় কোনো মুকিম টুকিম নাই, কেননা 8 দিনে বেশি থাকতে দিবে না তারা। মদিনা থেকে আবার যখন আসছেন, আসার পরে হজের আগে আপনি আবার 15 দিন কিনা সেটা দেখেন, অথবা এখান দেশ থেকে গেছেন ওখানে হজের আগে 15 দিন এক নাগাড়ে থাকা হচ্ছে কিনা, কেন হজের আগে হজের ভিতরে আপনার বিভিন্ন জায়গায় রাত যাপন হয়, রাত যাপন যখন ভিন্ন জায়গায় হবে তখন এটা ভিন্ন হিসাব, এটা বের হয়ে গেল এলাকা থেকে বের হয়ে গেল ধরা হবে।
বিদায়ী তাওয়াফ করার সময় অপবিত্র হলে পবিত্র হওয়ার পূর্বেই ফিরতি ফ্লাইট হলে কি করবে?
হ্যাঁ, বিদায় তাওয়াফ করা জরুরি না, সেক্ষেত্রে বিদায় তাওয়াফ মাফ হয়ে যাবে, কোনো জরিমানা আসবে না।
হাতিমের মধ্যে কোনো আমলের কথা বলা হয়নি, এখানে কোনো আমল আছে কি?
হাতিমের ভিতরে মা বোনরা তো যাবেই না, মা বোনদের এই ঢাল ওখানে খুব ধাক্কাধাক্কি হয়, খুব খুবই ধরনের মানে অবস্থা, মা বোনরা সেখানে যেতে চেষ্টা করবে না। এই সমস্ত জায়গার ভিতরে যে জায়গায় খুব ঠেলা ধাক্কা হতে থাকে, খুব জায়গায় মানে বেশি ধরনের রাস থাকে, ওই জায়গায় মা বোনরা না গেলে বরং তাদের হেফাজত হলো এবং শরীয়তের আহকামত তিনিও বাঁচলেন, তার কারণে অন্যরাও বাঁচলো। আর একটা হলো যে পুরুষরা যদি যায় ওখানে, অন্য মহিলারা যাচ্ছে, অন্যান্য দেশের মহিলারা যাচ্ছে, হাতিমে যেতেই হবে এমন কোনো মশালা না, আমার বিষয় হলো যে আমার হেফাজতে থাকতে হবে, এটা হলো মূল মশালা। বাকি যদি কোনো সময় সুযোগ পাওয়া যায় যেতেও কোনো সমস্যা নাই। হাতিম হলো, হাতিমটা বলা হয় যে মক্কার কাবা শরীফের পাশে যে ঘেরা একটা জায়গা আছে ওটা কাবারই একটা অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন এটা যে ওরা ভুল করে এই জায়গাটা মানে কি করেনি, মানে কাবার ভিতরে নেয়নি, আমার যদি সুযোগ হতো তাহলে আমি এটা কাবার ভিতরে নিতাম। এটা থেকে গেছে আমাদের জন্য, কেউ মাঝে মধ্যে কোনো সময় কাবার ভিতরে যেতে চায় এখন পারবে? এখন পারবে না, কিন্তু এখন এই হাতিটা বাইরে থাকার কারণে কখনো কখনো হাজি সাহেবদের জন্য কোনো সুযোগ হয়ে যায়। বাকি এখানে খুব বেশি ধরনের রাশ থাকে, খুব জাম থাকে, তো এই জন্য খুব ওখানে খেয়াল করে যাব আমরা যেন আমার হজ নষ্ট না হয়, ওখানে বিষয়টা ওখানে কোনো অপবিত্রতার বিষয় না আসে।
12 তারিখ পাথর মারার সময় সামানা নিয়ে একসাথে বাহির হওয়া যাবে কি?
হ্যাঁ, পাথর মারার সময় একসাথে সামানা নিয়ে বের হতে পারবেন, তবে সামানা ওই সময় বড় সামানা নেওয়াটা অনেক ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, বড় সামানা এমনি নিতেও দেয় না, ফেলে দেয় ব্যাগটা, বড় ব্যাগটা হলে ওরা পুলিশরা ধরে ফেলে দিবে আর কি। তো এই জন্য মাঝখানে যে একবার আসছেন কিছু অল্প কিছু সামানা আপনি আগে নিয়ে আসতে পারেন, কথা বুঝলেন না? শেষ দিনের জন্য বড় সামানা রাখবেন না, শেষ দিনের জন্য। আর আসলে হজের 5টা দিনের জন্য কোনো বড় সামানা ক্যারি করা এটা আপনার জন্য অনেক বেশি ধরনের মানে কষ্ট এবং ঝুঁকিপূর্ণ, কষ্ট এবং ঝুঁকিপূর্ণ দুই জিনিস। এমনি হাঁটতেই তো সমস্যা হয়, আবার এত বড় একটা বোঝা কেন নিব আমরা? এই জন্য খুব হালকা ব্যাগ নেবেন ওই সময়, শুধু একটা এহরাম নিয়ে নিলেন, আর এহরামের একটা কাপড় দরকার হয়, খাবার দাবার কোনো কিছু খাবার না, চিড়া মুড়ি ইত্যাদি অমদ গুট বিভিন্ন খাবার দাবার না, সব খাবার এখন পাওয়া যায়, ওই সমস্ত সময় চলে গেছে এখন, যে এখন সব ধরনের খাবার ফাস্টফুড ইত্যাদি আইটেমের সব জিনিস পাওয়া যায় ওখানে দোকানে, কথা বুঝলেন? কোনো ধরনের খাবার আইটেম না, ওষুধটা নেবেন, একটা এহরামের কাপড় নেবেন, বাস হয়ে গেল। আর অন্য কোনো জিনিস জরুরি কোনো জিনিস তো আমরা দেখি না, যেটা একটা মিনাই নেওয়া জরুরি।
মক্কায় মুকিম হলে একাধিক কোরবানির বিষয়টা একটু বুঝিয়ে বলবেন দয়া করে।
এখানে আসলে কি বুঝিয়ে বলার কি আছে, এখানে আসলে যদি যারা মুকিম হয় অর্থাৎ হজের আগে যারা 15 দিন মুকিম হবে, 15 দিন থাকবে, হজের সময়ও তারা মুকিম, তারাই শুধু কোরবানি করবে, এছাড়া কোরবানি করার দরকার নাই। কোরবানি মানে কি? এক্সট্রা কোরবানি, যেটা দেশে যে কোরবানিটা করে তারা সে ওই কোরবানিটা করবে, ওটা দেশেও করতে পারে ওখানেও করতে পারে, আর হজের কোরবানি তো বাধ্যতামূলক।
ইহরামের কাপড় ময়লা হলে কি সাবান দিয়ে পরিষ্কার করা যাবে?
হ্যাঁ, করা যাবে।
আরাফা থেকে মুজদালিফায় বাসে গেলে
সাবান এই সময় আপনি ব্যবহার করবেন, হাতে সাবানে ই লাগবে, সুগন্ধি লাগবে, এগুলো সুগন্ধি মুক্ত সাবান ব্যবহার করতে পারবেন, ডিটারজেন্ট পাউডার টাউডার ইত্যাদি এগুলোর ভিতরে সবগুলো সুগন্ধি থাকে, এই জন্য এগুলো থেকে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। ওই যে পচা সাবান ই সাবান থাকে না, এগুলো নিয়ে গেলে ভালো, এগুলোর ভিতরে কোনো ঘ্রাণ থাকে না।
আরাফা থেকে মুজদালিফায় বাসে গেলে নামাজ কিভাবে পড়ব? তখন ক্যাবলামুখী হয়ে নামাজ পড়া কি জরুরি? রুকু সেজদা স্বাভাবিকভাবে পড়তে না পারলে কিভাবে পড়ব?
যদি এমন হয় যে আরাফা থেকে মুজদালিফা যাওয়ার সময় বাসের বাসওয়ালারা বাস থামাচ্ছে না, আর এদিকে আপনার নামাজ কাজা হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা, কথা বুঝতে পেরেছেন? তাহলে সেক্ষেত্রে আপনি বাসের ভিতরেই আপনি নামাজ পড়ে ফেলেন। এখন কেবলামুখী না হলে এখন কি করবেন? কেবলামুখী নাই, এরপরে এতক্ষণ অজু রাখাও তো একটা ব্যাপার স্যাপার আছে, তো আপনি যদি এই অবস্থায় নামাজ পড়ে নেন, পরে কাজা করবেন, ঠিক আছে? বাসের সিটে বসে নামাজ পড়ে নিলেন, পরে এই নামাজটা আবার কাজা করে নেবেন।
10ই জিলহজ আসর কিংবা মাগরিবের পর পাথর নিক্ষেপ করা হলে যদি এর আগেই কোরবানি হয়ে যায় তবে তরতিব ভঙ্গ হওয়ার কারণে কোনো অসুবিধা হবে কি?
হ্যাঁ, মানে এগুলো একটু সম্ভাবনা থাকে, আশঙ্কা থাকে আগে কুরবানি হয়ে যাওয়ার ব্যাপারে, অথবা আপনার মাথা নহলক করাটা আগে হয়ে গেল কিনা এই ব্যাপারে আমি বলেছিলাম। এই বছর যেহেতু আগে বাধ্যতামূলকভাবে সরকার কুরবানিটা নিয়ে নিয়েছে, এই জন্য এই বছরের জন্য আমরা ওই হানাবি মাধাবের সাহিবাইনের কৌল, যেটা ইমাম আবু ইউসুফ এবং মোহাম্মদ রহমাল্লাহ উনা বলেন যে তরতিব ওয়াজিব নয়, সেই বক্তব্যকে আমরা সামনে রাখতে পারি, সেই বক্তব্য দিয়ে আমাদের মনকে কিছু সান্ত্বনা দিতে পারি।
দশই জিলহজ কঙ্কর মেরে মক্কায় ফিরে না গিয়ে মিনার তাঁবুতে এসে বিশ্রাম করে এগারোই জিলহজ কঙ্কর মেরে মক্কায় এসে তাওয়াফ এবং সাই করে মিনার তাঁবুতে আসা যাবে কি?
মানে এটা তো যাবে বলতে আপনি করলে আপনি করতে পারবেন, কিন্তু এই অনুমতি কে দিবে আপনাকে রাত্রে থাকার? রাত্রেও থাকার অনুমতি দিলে যদি আমি দিই তাহলে শরীয়ত তো আমাকে বানাতে হবে আবার, বুঝেননি বিষয়টা? দশটা
না না ওইখানেই থাকবে,
আবার বলি দশই জিলহজ মক্কায় থাকা না মিনায় থেকে যাবে, না
মিনায় থেকে যাবে, দশই জিলহজ কঙ্কর মেরে মক্কায় ফিরে না গিয়ে,
ও আচ্ছা আচ্ছা, মিনার তাঁবুতে এসে বিশ্রাম করে, ঠিক আছে, এটা এটা করা জায়েজ আছে। আপনি দশ তারিখেই তওয়াফে জিয়ারত করা জরুরি না, উত্তম এগারো তারিখ করতে পারেন। অনেকেই প্রফেসর হজরতকে আমরা দেখেছি, প্রফেসর হামিদুর রহমান সাহেব এগারো তারিখে করতেন, দশ তারিখে মানে কঙ্কর মেরে ওনারা ফিরে যেতেন আবার। হ্যাঁ, এগারো তারিখ উনি সবসময় সাথীদেরকে নিয়ে এগারো, কারণ এগারো তারিখ এত জাম ভিড় থাকে না, বৃদ্ধদের জন্য মা বোনদের জন্য এগারো তারিখ তওয়াফে জিয়ারত করাটা খুব সহজ, সকালবেলা যদি করেন, দুপুরের পরে করেন, অথবা সন্ধ্যার সময় করেন, খুব সহজে করা যায়। এগারো তারিখ পুরো দিনটাই চব্বিশ ঘন্টা তওয়াফে জিয়ারত সাই করার সুযোগ থাকে এবং চাপও কম হয়। প্রথম দিন করাটা অনেক চাপ, আর শরীরের উপরে অনেক ধরনেরই পড়ে, যারা বৃদ্ধ আছেন মা বোনদের তারা দ্বিতীয় দিন তওয়াফে জিয়ারত করতে পারেন, খুব সহজ।
কঙ্কর মারার সময় নামাজের সময় হলে নামাজ কোথায় পড়বে?
পথে নামাজ পড়া যায়, পথে নামাজ পড়ার সাইডে নামাজ পড়ার সুযোগ আছে, ব্যবস্থা আছে।
আরাফার রোজা রাখা যাবে কি?
আর নামাজের ব্যাপারে আপনি আগে থেকেই এমন এমন সময় রওনা হবেন যেন নামাজ পথে না পড়ে, কেন পথে নামাজ পড়ার আসলে ব্যবস্থা আছে বললেও আসলে খুব পর্যাপ্ত না, ওখানে পুলিশরা থামতে দেয় না, এই জন্য নামাজ পড়ে আপনি বের হবেন, আসর পড়ে বের হলেন তাহলে তো হয়ে গেল, মাগরিব একবারে পাথর মেরে মক্কাতে গিয়ে মাগরিব পড়তে পারবেন, এত সময় থাকে আসরের পরে।
আরাফার রোজা রাখা যাবে কি?
আরাফার রোজা হাজি সাহেবদের জন্য না। চলেন,
আরাফার সময় দোয়া করা অবস্থায় চোখের পানি নাকের পানি চলে আসে, সেক্ষেত্রে কি ব্যবস্থা করা যায়?
টিস্যু টিস্যু রাখবেন, অসুবিধা নাই। জি জি,
হারামে জানাজা নামাজ এক সালামে শেষ করা করে আমরা কি করব?
সালাম আসলে দুইটাও দেওয়া যায়, হ্যাঁ, এই জন্য আমরা দুইটা দিয়ে নামাজ পড়ি, দুইটাই দিব আমরা। এখানে দেখেন ওখান থেকে কোনো মাসলা নিজেরা নিয়ে আসবেন না, মাসলা আমাদের দেশে পাওয়া যায়, হ্যাঁ, ওখান থেকে মাসলা নতুন করে ধরবেন না, কেননা হাদিসের ভিতরে দুই ধরনের কথাই আছে, এখন দুই ধরনের কথা আপনি একটা এতদিন আমল করতেন হঠাৎ করে একটা নিয়ে আসলেন কেন, এখানে এখানে আমদানি করার ব্যাপারে সুযোগ নাই। হ্যাঁ, মাসলা আমাদের এখানে যেটা আমল করা হয় সেটাও হাদিস অনুযায়ী, কথা বুঝতে পেরেছেন? সুতরাং সেটার উপর আমল করব। ইমাম সাহেব এক সালাম দিলেন, আমরা দুই সালাম দিয়ে বের হয়ে যাব, কোনো অসুবিধা নাই।
মসজিদে হারাম ও নববীতে জুমার প্রথম আজান মাকরুহ ওয়াক্তে হয়, সেক্ষেত্রে কাবলাল জুমার হুকুম কি?
একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই প্রশ্নটা আমি মাঝখানে একবার স্মরণ করেছিলাম একসাথে কিন্তু বলা হয়নি, সেটা হলো যে জুমার দিন দেখেন ওখানে কিছু কিছু মাসালা ওনারা আমল করেন, যে সমস্ত মাসালাগুলো একটু মানে একটু মুশকিল ধরনের আর কি, আমরা বেশি আপত্তি করতে চাই না, কিন্তু তারপর বিষয়টা হলো যে ওয়াক্ত হওয়ার আগেই জুমার প্রথম আজানটা দিয়ে ফেলেন ওনারা, ওয়াক্ত হওয়ার প্রায় 15-20 মিনিট আগে। তো অনেকেই মনে করে যে আজান দেওয়ার পরপরই তো আমরা নামাজ পড়ে, আমাদের দেশে প্রথম নামাজ আজানের পরে নামাজ পড়ে না মসজিদে, তার সবাই মনে করে যে সুন্নত ওয়াক্ত হয়ে গেছে, আসলে তো সুন্নতের ওয়াক্ত এখন তো ওয়াক্তই শুরু হয়নি, এখন তো ওয়াক্তই শুরু হয়নি, এমনকি দেখা যায় যে যখন এরপরে তো মাকরুহ ওয়াক্ত শুরু হয়, সূর্য ঢলার আগ মুহূর্তে নামাজটা ওই সময় নামাজ পড়া মাকরুহ না, ওই মাকরুহ ওয়াক্ত শুরু হয় আজানের পরে, দেখা যায় ওই মাকরুহ ওয়াক্তের সময়ও ব্যাপকভাবে মানুষ নামাজ পড়তে থাকে। এই জন্য এই জুমার দিনে বিশেষ করে ওনারা করে কি, ওয়াক্ত হওয়ার পরে প্রথম মিনিটেই দ্বিতীয় আজান দিয়ে ফেলে, সুতরাং ওয়াক্ত হওয়ার আগে সুন্নত বা ওয়াক্ত হওয়ার পরে সুন্নত পড়ার সুযোগ নাই জুমার দিনে, কথা খেয়াল করেছেন? জুমার দিনে সুন্নত জুমার সুন্নত আদায় করার সময় দেন না ওনারা, সুতরাং এটা যদি পড়তে চান আপনি পরে পড়েন, আর একটা হাজিদের জন্য সুযোগ, প্রায় 95% হাজি মুসাফির, সুন্নতের তো মুসাফির অবস্থায় সুন্নত এমনি মাফ আপনার, তাহলে এই সময় তো আপনি মানে শান্ত থাকতে পারেন। হ্যাঁ, ওনারা ওখানে মশলাগুলো করেই হলো এই জন্য যে অধিকাংশ মানুষই মুসাফির, 99% মুসাফির, তাহলে মুসাফিরের নামাজে অনুযায়ী ওনারা এই বিষয়গুলোকে দ্রুততার সাথে আদায় করতে চান, এগুলো বিষয় খেয়াল করেন। এটা এমন না যে ওনারাও সুন্নতের অনুসরণ করেন না, তা না, বিষয়টা হলো এমন যে ওখানে মুসাফির মানুষ বেশি, সব মুসাফিরদের অনুযায়ী নামাজগুলোকে তারা সাজিয়ে দিয়েছে আর কি।
এহরাম অবস্থায় বিমানে ওয়েট টিস্যু ব্যবহার করা যাবে কি? ব্যবহার করে ফেললে কি হবে?
ওয়েট টিস্যুগুলো সুঘ্রাণযুক্ত হয়, ওয়েট টিস্যু এগুলো ব্যবহার করে যদি পুরো মুখ মুছে তাহলে তাকে একটা সদকায় ফিতির দিতে হবে, মানে একটা সদকায় ফিতির পরিমাণ সদকা করা ওয়াজিব হবে আর কি, দম ওয়াজিব হবে না, যেহেতু এটা পুরোপুরি সুঘ্রাণ নয় এই জন্য দম ওয়াজিব হবে না।
অনেকে মাথা মুন্ডনের সময় সুগন্ধযুক্ত সাবান ব্যবহার করে, এটা ঠিক কি না?
হ্যাঁ, ওই নাপিতরা দেখবেন যে ইয়ার ভিতরে সেলুনের ভিতরে এরা ওই মাথায় পানীয় দেয়, আবার কোন সময় শ্যাম্পু ট্যাম্পু ইত্যাদি দিয়ে দেয়, নিষেধ করবেন শ্যাম্পু দেওয়া। মাথায় যদি শ্যাম্পু দিয়ে দেয়, শ্যাম্পু দিলে শ্যাম্পু বা সাবান দিয়ে ধুলে একটা সদকায় ফিতির ওয়াজিব হবে।
আমলের ত্রুটির কারণে কোনো দম ওয়াজিব হলে দেশে এসে দেওয়া যাবে কি?
দম ওয়াজিব হলে দেশে এসে দিতে পারবেন, ওখানে দিতে হবে, কোথায়? দম হেরেমেই দিতে হবে, দেশে এসে আপনি পাঠা দিতে পারবেন দমের টাকা, ওখানে যে আদায় করবে, কিন্তু মানে আপনি দেশে থাকেন বা ওখানে থাকেন, দম কোথায় দিতে হবে? হেরেমের এলাকায় দিতে হবে।
মুজদালিফায় মা বোনরাও কি খোলা আকাশের নিচে থাকবে?
হ্যাঁ, ওখানে ওখানে মা বোনরা আকাশের নিচে খোলা খোলা আকাশের খোলা নিচে থাকতে পারবেন, এরকমই ওখানকার নিয়ম আর কি।
মক্কায়
তবে মা বোনরা যদি ওখানে মুজদালিফার ভিতরে তাবুর ভিতরে থাকতে চান তাহলে তাতে কোনো সমস্যা নাই, এটা ভালো।
মক্কায় 20 দিন থাকার পর মদিনায় যাব, মদিনায় 10 দিন থাকার পর হজের 1 দিন পূর্বে মক্কায় যাব, জানার বিষয় হলো মদিনা থেকে আসার সময় হজে কেরানের নিয়ত করা যাবে কি না?
মক্কায় ওমরা করার পরে এরপরে মদিনা মুনাওয়ারা গেলেন, মদিনা মুনাওয়ারা থেকে আসার সময় আর কেরানের নিয়ত করা যাবে না, এই সময় খেয়াল রাখেন। এটা কেরান নিয়ত করলেই ঝামেলা, দম ওয়াজিব হবে আবার রফজ করতে হবে, অনেক ঝামেলা। সুতরাং আপনি যখন মক্কাতে আগে ওমরা করলেন, ওমরা করলেই মানে আপনি তামাত্তুকারী, আপনি আর কেরান করতে পারবেন না।
পরপর একাধিক ওমরা করতে চাইলে মাথা হলক কিভাবে করব?
প্রত্যেকবার খুর মানে ই করলেই হবে, মাথার উপরে ঘোরালেই হবে, হ্যাঁ, পুরা মাথা খুর ঘোরাতে হবে।
আমার স্কিনের সমস্যা, তাই দিনে 3-4 বার মলম লাগাতে হয়, সুতরাং মুস্তার এহরামের অবস্থায় আমি মলম লাগাতে পারবো?
হ্যাঁ, মলম লাগাতে পারবেন কোনো সময়, মলম লাগানো মানে কোনো ওষুধ ব্যবহার করা সব জায়েজ আছে।
9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান করা ফরজ, আরাফার সীমানা কতটুকু?
আরাফার সীমানা আপনাকে দেখতে হবে না, আপনি সীমানার বাইরে যাওয়ার সুযোগই নাই, আপনাকে ওখানে পুলিশ আছে, সব চতুর্দিকে ব্যারিকেড দেওয়া আছে, পুলিশ আছে, বের হওয়ার কোনো সুযোগ নাই, চাইলেও আপনি বের হতে পারবেন না। হ্যাঁ,
এহরাম অবস্থায় ক্ষতস্থান হতে রক্ত পুঁজ বা পানি যদি বের হয়,
তবে বতনে ওরনা যেটা বলা হয় মানে মসজিদের নামিরার প্রথম 2 কাতার বতনে ওরনার ভিতরে পড়ে, ওই জায়গায় ওকুফের জায়গা নয়, সেখানে আপনি খুব চেষ্টা করেও যেতে পারবেন না, মাসলার সুবিধার্থে আমরা এটা বলে ফেলি আর কি। হ্যাঁ,
এহরাম অবস্থায় ক্ষতস্থান থেকে পুঁজ রক্ত বা পানি যদি বের হয় তাহলে কি কোনো ক্ষতি হবে?
কোনো অসুবিধা নাই, এহরাম তো আর অজু না যে অজু ছুটে যাবে, এহরাম এগুলো এহরাম কোনো কারণেই ছুটে না, এহরাম ছুটার কোনো ব্যবস্থা নেই, এহরামের কাপড় বদলালেও ছুটে না, কেউ যদি সেলাই করা কাপড় পরে ফেলে তাও ছুটবে না, দম অজীব হবে তাই এহরাম ছুটবে না।
হারামে
মজবুত জিনিস, এহরামের সব কাজ শেষ করার আগে এহরাম বলে যে আমি যাবো না, তুমি কাজ শেষ করনি আমি যাবো কেন?
হারামে অবস্থানের সময় আমি টয়লেটে যাওয়ার পর আমার এহরামের কাপড়ে নাপাকি লেগে গেলে তারপর আমি 3 বার ধোয়া হয়েছে, তাহলে এই এহরামের কাপড় কি পাক হবে কিনা?
হ্যাঁ হ্যাঁ, এহরামের কাপড় 3 বার, যে কোনো কাপড়ে 3 বার ধুলে সেটা পাক হয়ে যায়, এহরামের কাপড় কেন পাক হবে না?
মুসাফির এবং মুকিম হওয়াটা আমার কাছে ঝামেলা মনে হচ্ছে, তাহলে কি আমি শুধুমাত্র মুকিমের নামাজ পড়া যাবে কিনা?
ঝামেলা হওয়ার কোনো দরকার নেই, এত সুন্দর করে মাসলা বলার পরেও কি ঝামেলা থাকে? আর না হলে আপনি মুসাফিরের নামাজ পড়েন কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনি যদি মক্কাতে মানে মিনায় যাওয়ার আগে 1 নাগাড়ে 15 দিন যদি না হয় আপনি মুসাফির, ব্যাস, সহজ কথা। একটাই সুরত বলা হলো, মক্কাতে মিনাতে যাওয়ার আগে, মিনাতে যাওয়ার আগে এক নাগাড়ে পূর্ণ দিন কিনা, এক নাগাড়ে পূর্ণ দিন না হলে মুসাফির আপনি, বাস হয়ে গেল, এখানে তার কোনো দিন চিন্তা করার বিষয় নাই।
আমি কোরবানির পশুর টাকা মোয়াল্লেমকে দিয়েছি, কিন্তু আমি আমাদের গ্রুপের এক সাথী ভাইয়ের কাছে শুনেছি, তিনি বলেছেন আপনি যেই লোককে কোরবানির টাকা দিয়েছেন আমি নিজে দেখেছি তিনি আপনার কোরবানির টাকা দিয়ে কোরবানির পশু কিনে নেয়, তাহলে আমার করণীয় কি?
এখন এখন এটা তো আগের মশালা, এখন নতুন করে মশালা আসতেছে না, তাই না? যদি এরকম হয় তাহলে আপনার যদি বিশ্বাস হয়ে যায় যে না আসলে কোরবানি হয়নি, আপনি একটা কোরবানি কারোর মাধ্যমে আদায় করে দিবেন, ঠিক আছে না? এই মশলা নিয়ে আর এখন এখানে আলোচনা করার প্রয়োজন নাই আর কি। হ্যাঁ,
আমি ওমরার তাওয়াফ অথবা হজের তাওয়াফ করার সময় কোনো দোয়ার বই অথবা কাগজ থেকে দেখে দেখে তাওয়াফ করা যাবে কিনা?
হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নাই। তাওয়াফ করা, তাওয়াফ তো আর দেখে দেখে করার করতে হয় না, দোয়া দেখে দেখে পড়তে হয়। তাওয়াফ অবস্থা কোনো দোয়া দেখে দেখে পড়ার দরকার নাই, এই দোয়া দেখে দেখে পড়তে পড়তে মানুষের ধাক্কা লাগে, এই জন্য তাওয়াফের ভিতরে মানে দিল মন দিয়ে জিকির করবেন আর আল্লাহর কাছে দিল দিয়ে চাইবেন, ব্যস্ত হালি হয়ে গেল। কোনো দেখে দেখে কোরআন, অনেকে আবেগ যে তওয়াফ অবস্থা আমি একটা খতম করবো, কোরআন শরীফ খতম করতে যায় পরে তওয়াফ একবার অবস্থা বারোটা বাজে যায়, তওয়াফের বারোটা বাজে, এই জন্য তওয়াফ অবস্থার ভিতরে আমল কোনটা, সে জিকির করবে দোয়া করবে, ব্যাস। কোনো দোয়া দেখে দেখে পড়ার দরকার নাই, কোরআন শরীফ দেখে দেখে পড়ার দরকার নাই।
একজন আমাকে এহরামের কাপড়
রাখবে, তাসবি পড়বে, কোনো অসুবিধা নেই, তাসবি রাখতে কোনো সমস্যা নাই।
একজন আমাকে এহরামের কাপড় হাদিয়া দিল, কিন্তু সে ব্যাংকের সাথে যুক্ত অথবা সুদ এবং ঘুষের সাথে যুক্ত, তার হাদিয়া কি গ্রহণ করা যাবে?
ব্যাংকের টাকা থেকে যদি, ব্যাংকের মাহিনা থেকে যদি সে আপনাকে এহরামের কাপড় দেয় তাহলে আপনি কেমনে নেবেন? এটা তো বৈধ হবে না এবং জায়েজ নাই।
বিমানে
আপনি যদি এই এহরামের টাকার কাপড়ের সমপরিমাণ টাকা সাদকা করে দেন তাহলে এটা আপনার জন্য বৈধ হয়ে যাবে।
বিমানে টয়লেটে পানির ব্যবস্থা থাকে না, টিস্যু দিয়ে পবিত্র হতে হয়, শুধুমাত্র টিস্যু দিয়ে পবিত্র হওয়া যাবে কি?
আপনি টিস্যু ভিজিয়ে নেবেন তাহলে সুবিধা হবে, তাহলে আর কোনো সমস্যা নাই।
পানি থাকে আর কি,
পানিও থাকে, হালকা একটু পানি থাকে ওখানে, পানি টয়লেটের জন্য পানি ইউজের অনুমতি আছে, ওজুর জন্য নাই, ওখানে সামান্য পানি ইউজের অনুমতি আছে।
মোয়াল্লেমের পক্ষ থেকে সরবরাহিত খাবার যেটা মিনাতে দেওয়া হয় অথবা যদি হোটেলেও দেওয়া হয়, বিশেষ করে মুরগি অথবা গরুর গোশত, উহা কি সন্দেহাতীতভাবে হালাল হবে?
এত বেশি কড়া করে মশলা জিজ্ঞেস করাই ঠিক না, কথা সন্দেহাতীত, এত সন্দেহ করতে যান কেন আপনি? আপনি কথা হলো যে খাওয়া যাবে কিনা মুরগি, সেটা জিজ্ঞেস করেন। ওখানে হলো কি ওয়াতানি মুরগি, ওখানে অধিকাংশ এখন আরবের ভিতরে, আরবের স্থানীয়ভাবে মুরগি ওখানে তারা লালিত লালন করেন এবং ওখানে স্লটার হাউস আছে, ভিজিটর অধিকাংশ মুরগি তারা ওখানে ওয়াতানি এবং ওখানে লোকাল, সুতরাং লোকাল হওয়ার কারণে এখানে ওলামা কেরামরা ফতোয়া দেন যে এটা খাওয়া যাবে। এখন আপনি এত খোঁজ করতে গেলে খাইতে পারবেন না, এখন আপনি সেটা আপনার দায়িত্ব, সেটা আপনি কী করবেন, বেশি খোঁজ করতে যায় না, বাস এটা হলো যে লোকাল, লোকাল প্রোডাক্টই বেশি এখানে, সুতরাং লোকাল প্রোডাক্ট থেকে খাচ্ছেন এটা মনে করবেন, তাহলেই হলো।
ফ্লাইটে যদি আসরের সময় হয় তাহলে মাগরিব এশা ওয়াক্তের আগে এয়ারপোর্টে পড়তে পারবো কি না? মানে ফ্লাইট যদি আসরের সময় হয় তাহলে মাগরিব এশা ওয়াক্তের আগে এয়ারপোর্টে পড়তে পারবে কি না?
ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ তাআলা বলেন প্রত্যেক নামাজ নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে, আপনি ফরজের আগে পড়বেন কেমনে, আর এই অনুমতি দেবে কে? হ্যাঁ চলেন, পরে পড়া যায়, আগে পড়া যায় না। হ্যাঁ চলেন।
মহিলাদের জন্য জানাজার নামাজের শেষ, মহিলাদের জন্য জানাজার নামাজের মাসাইল কি হবে?
মহিলারা ওখানে জামাতে নামাজের এহতেমাম করবে না, যে পাঁচ ওয়াক্ত নামাজ আমাকে জামাতে নামাজ পড়তে হবে, এটার এহতেমাম করবে না, এটা এহতেমাম করাটা সুন্নতের খেলাফ হবে
জানাজার নামাজ।
আর হলো পাঁচ ওয়াক্ত নামাজের কথা বললাম, আর জানাজা নামাজ ওখানে যদি থাকে
এখন ফর্ম,
তাহলে জানাজা নামাজ মহিলাদের অংশের ভিতরে থেকে তারা পড়তে পারবে, কোনো সমস্যা নাই, কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ,
দমের বিষয়টি একটু বিস্তারিত বললে ভালো হয়, দম ওয়াজিব হলে কি দুম্বা খাসি দিলেই হয়ে যাবে নাকি টাকা কোথাও হাদিয়া দিলে হয়ে যাবে?
দম মানেই হলো একটা দুম্বা বা খাসি জবাই করা হেরেমের এলাকায়, তো দম কি কি ক্ষেত্রে ওয়াজিব হয় কিতাবের ভিতরে একটা মাসলা আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন, সংশ্লিষ্ট কোনো আলেমদের কাছে মাসলা জিজ্ঞেস করতে পারেন। হজের সময় আমাদের দারুল ইফতা ফতোয়া বিভাগ, মারকাজুল ফতাওয়া আল ইসলামিয়া থেকে হাজি সাহেবদের জন্য চব্বিশ ঘন্টার ভিতরে আপনি মানে ওনারা চেষ্টা করবেন মানে আপনাদের ফতোয়ার জবাব দিতে, আপনাদের অবস্থার জবাব দিতে। আপনি মার্কাজুল ফতোয়া আল ইসলামিয়ার নাম্বারটা আপনারা সংগ্রহ করতে পারেন হজের মাসলা মাসাইল জানার জন্য বিশেষভাবে, আর অন্যান্য মাসলার কারণ দিতে পারবেন হজের মার্কাজুল ফতোয়া।
মার্কাজুল ফতোয়া আল ইসলামিয়া ঢাকার নাম্বারটা বলে দিচ্ছি,
আমরা যেখানে কাজ করি আর কি। হ্যাঁ, মার্কাজুল ফতোয়া একটা নির্ভরযোগ্য ফতোয়া বিভাগ, যেখানে দেশের ওলামাইকার আমরা যে ফতোয়া বেগার পড়তে আস্থা রাখেন। হ্যাঁ, এরকম বড়রা এই বড়দের ইশারায় এবং তাদের অনুমতি সাপেক্ষে এই ফতোয়া বিভাগটা শুরু করা হয়েছে। এই এই কিতাবটাও, এই কিতাবটা যদিও মার্কাজুল দাওয়া থেকে, এরকম আরও কিতাব আদি মার্কাজুল ফতোয়া থেকে বের হয় আলহামদুলিল্লাহ।
01313 600 900 01313 600 900 01313 600 900 আপনাদেরকে জি আরেকটা অনুরোধ করছি, আপনারা যখন ওই কিতাবের ব্যাগটা দেওয়া হয়েছে আপনাদেরকে, একটা ফর্ম দেওয়া হয়েছিল আমাদের, যা কিতাব আদি সরবরাহ করা হয়েছে তার মধ্যে প্রায় 200 ফর্ম পাওয়া যায়নি।
ওখানে তো বিভিন্ন জায়গায় পয়েন্ট আছে, বিভিন্ন জায়গায় পয়েন্ট থাকবে, ওখানে আপনারা দিতে পারবেন। মদিনা মুনাওয়ারার সফর হজের জন্য ম্যান্ডেটরি নয়, জরুরি নয়, মানে এর অর্থাৎ হজের আমলের অংশ নয়, কিন্তু একজন রসুলের প্রেমিক, সে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা কাছে যাবে আর জিয়ারত করবে না, এটা কিভাবে সম্ভব? এই জন্য সরকারিভাবে হাজিদের জন্য মদিনা মুনাওয়ারা যাওয়ার তরতিব হয়ে থাকে। মদিনা মুনাওয়ারা যাওয়ার সময় রসুলুল্লাহ সাল্লামের মোহাব্বত এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তাহার জিয়ারত করতে যাবেন, এর খুশি, এর এর যে মানে আনন্দ, আমাদের ঈমান কার কারণে, কার কারণে পেয়েছি আমরা? রসুলুল্লাহ সাল্লামকে, আমাদের নামাজ, আমাদের রোজা, হজ, জাকাত, যত কিছু আমাদের জীবনের যত পবিত্রতা, যত কিছু, সবই তো যার যার উসিলায় আমরা পেয়েছি, তিনি হলো মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন যে আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মোমেনদের জন্য তাদের জানের চেয়েও আপন। ব্যক্তির জান যত তার আপন, নিজের কাছে নিজের জান যত আপন, আল্লাহ তাআলা বলেন নবী তোমার এর চেয়ে বেশি আপন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রেবেলা কত রাত রাত জেগে কান্না করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কান্না করেন, আপনি তো মাগফুর, আপনার তো পূর্বপর সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছে, আপনি কেন কান্দেন? আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি শুকরগুজার বান্দা হব না? উম্মতের জন্য জিবরীল আমিন এসে গেছেন, বলছে আপনি থামেন, আপনি 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 শান্ত হন, আপনি কেন কাঁদতেছেন? বলছে উম্মতি উম্মতি, বলছে কোনো কথাই বলতে পারেন না। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আমাদের ঈমান, ঈমানের কারণে আমরা কান্না করিনি, কিন্তু রসূলুল্লাহ সাল্লামের কান্নার কারণে আমরা ঈমান পেয়েছি। সেই 1450 বছর পরে, এত হাজার হাজার মাইল পরে, আমাদের দেশের ভিতরে এরকম সময়ের ভিতরে, আমাদের পরিবারের ভিতরে, আমাদের বংশের ভিতরে ঈমান এসেছে সম্পূর্ণভাবে রসূলুল্লাহ সাল্লামের বদৌলতে। তো তার কবর জিয়ারত করা, এমনি তো কবর জিয়ারত করবে তার জন্য সাফাতের হাদিস আছে যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর যে জিয়ারত করবে তার জন্য রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফাত বিভিন্ন কারণে হয়, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, তা একটা কারণ এটাও। যদি এই সম্পর্কিত হাদিসের ভিতরে কিছু সনদান, কিছু জয়ীফ ইত্যাদি আছে, কিন্তু আসলে এটাও একটা কারণ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব হওয়ার। মদিনা মুনাওয়ারা জিয়ারতের আদাব আছে, যতদিন মদিনা মুনাওয়ারায় থাকব, অনেকে মক্কার সাথে মদিনা মুনাওয়ারার তুলনা করতে থাকে, কোনো তুলনা করবো না, যখন যেখানে থাকবে সৌভাগ্য মনে করে ওখানকার আমল করতে থাকবে। মদিনা মুনাওয়ারায় 40 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, এটা জরুরি নয়। মদিনা মুনাওয়ারায় 40 ওয়াক্ত নামাজ না পড়লেও মদিনা মুনাওয়ারায় ফজিলত উঠানো যায়। একদিন দুদিন থাকেন, 10 দিন থাকেন, একদিন দুই দিন থাকেন, পাঁচ দিন থাকেন, সুযোগ আছে, দশ অক্ত পড়েন, বিশ অক্ত পড়েন, চল্লিশ অক্ত সবগুলো যদি আপনি পড়তে পারেন তাহলে ভালো, এটা দেশেও ভালো, মদিনাতেও ভালো, মক্কাতেও ভালো। তাকবীরে তাহরিমার সাথে নামাজ পড়তে পারেন, সেটার ফজিলত তো ভিন্ন আছেই। তবে মদিনা মুনাওয়ারায় চল্লিশ অক্ত না পড়লে মদিনার ফজিলত থাকবে না, এমনটা চিন্তা করাটা ভুল। মদিনা মুনাওয়ারার আমলগুলোর ভিতরে একটা তো হলো মসজিদে নববীতে নামাজ পড়া, সেখানে পুরো পৃথিবীর সমস্ত মসজিদের ভিতরে নামাজ পড়েন, এক রাকাতে সাতাশ গুণ সওয়াব পাওয়া যাবে। কিন্তু মসজিদে হারামে এক রাকাতে কত সওয়াব পাওয়া যাবে? এক লক্ষ রাকাতে সওয়াব। মসজিদে হারামের ভিতরে দশ হাজার রাকাতে সওয়াব, অথবা আর এক রেওয়ায়েত আছে পঞ্চাশ হাজারের, হ্যাঁ পঞ্চাশ হাজার সওয়াব পাওয়া যাবে। এটা তো হলো মসজিদে নববীর আমলের কথা। আরেকটা হলো যে মসজিদের রসুল্লাহ সামের কবর রোজা আথার জিয়ারত করবেন, এই রোজা আথার জিয়ারতের নিয়মটা কি? মদিনা মুনাওয়ারার রোজা আথারে রসুল্লাহ সালামের রোজা আথার জিয়ারত করবেন, এটা প্রত্যেক মোমেনের জন্য এটা কাঙ্ক্ষিত বিষয়, অনেক বড় সৌভাগ্যের বিষয়। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রোজাধার জিয়ারত করা, এমনিও মোমেনদের কবর যখন জিয়ারত, আপনি আপনার বাবার কবর জিয়ারত করছেন, আপনি সালাম দিতে হয় না শুরুতে, আসসালামু আলাইকুম দারা কওমুন মুমিনিন এরকম, বা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলি না আমরা? এই বলি কেন? সালাম যদি না শুনে তাহলে বলি? হাদিস শরীফের ভিতরে এসেছে যে আল্লাহ তাআলা যদি চান তাহলে এই কবরবাসী এই সালাম শুনতে পায়। আর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আম্বিয়া আলাইহিস সালাম তার কবর ভিতরে মোমেনদের মতো না, তাদের এক ধরনের হায়াত আল্লাহ তাআলা দান করেন, কবর ভিতরে একটা বিশেষ ধরনের একটা জীবন এবং হায়াত তাদের থাকে, যেটা সাধারণ মোমেনের থেকে উন্নত হায়াত। রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ সাল্লাম আপনার আমার সালাম শুনবেন, এই সৌভাগ্যটা কি আমাদের জন্য অনেক বড় কিছু না? কি বলেন, এর চেয়ে বড় কোনো সৌভাগ্য আছে যে রসুল্লাহ সাল্লামকে সালাম দিবেন? এবং এমনও হতে পারে যে রসুল্লাহ সাল্লাম আপনার সালামের জবাব দিচ্ছেন। এই জন্য ওখানে যাওয়ার আগে দুই রাকাত নামাজ পড়েন, নামাজ পড়ে তোবা আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ আপনি আমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। রসুল্লাহ সাল্লাহ সাল্লাহামের কাছে উম্মতের সমস্ত আমল প্রত্যেক শুক্রবার রোজা ধারে পৌঁছানো হয়। আপনি যাচ্ছেন এমনি তো হাদিসের ভিতরে আছে ইত্তাকু ফিরাসাত আল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, একজন মুমিন একজন আল্লাহর ওলি তার কাছে যাবে তুমি ভয় করো, কেন সে আল্লাহর নূর দ্বারা সে দেখে, তাহলে তার জুলমাতগুলো তার অন্ধকারগুলো সে টের পেয়ে যায়। রসুল্লাহ সাল্লামের রোজা ধারে যাওয়ার আগে দুই রাকাত আপনি নামাজ পড়েন, নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান এবং আল্লাহ তাআলার কাছে রোজা ধারের কবুলিয়াতের দোয়া চান যে আপনার জিয়ারত যেন কবুল হয়। প্রয়োজনে আপনি কিছু সদকা দেন, সদকাটা আপনি দেওয়ার সিস্টেমটা হলো, আমি আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো যে হজের ভিতরে হজ ওমরার ভিতরে প্রতিদিনই কিছু সদকার নিয়ম রাখবেন, ওখানে মানুষ খুঁজে পাবেন না যাকে সদকা প্রতিদিন দিবেন। আপনি ফোন বাসায় কথা বলেন, বাসায় কিছু টাকা রেখে দেন, আপনি একটা ব্যাংক কিনে দিয়ে যান, ও যে প্রতিদিনই বাসার লোকদেরকে বলেন যে আমার পক্ষ থেকে তুমি দশ টাকা পাঁচ টাকা একশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা তুমি সদকা করবে, তাহলে আপনার পক্ষ থেকে প্রতিদিনই কিছু সদকা করা হলো। এই সদকাটা পড়াটা আপনি কোনো মসজিদে দিয়ে দেন, কোনো মাদ্রাসায় দিয়ে দেন, আপনার সদকা আদায় হয়ে গেল। ওখানে আপনি ফকির মিসকিন খুঁজে পাওয়া মুশকিল, ওখানে আপনি কাকে সদকা দিবেন? তো মদিনা মুনাওয়ারা জিয়ারতের আগে সদকা করাটা এটা একটা উত্তম আমল। মদিনা মুনাওয়ারায় যখন আপনি জিয়ারত করতে যাচ্ছেন রোজা আথারে, তখন ওই সময় কোনো ধরনের মানে মোবাইল ব্যবহার, মোবাইল পুরো সফরের ভিতরে, একটা কথা আমরা বারবার বলেছি সেটা হলো যে পুরো সফরের কোনো কিছু মোবাইলের ভিতরে আটকে রাখবেন না, এটা তাহলে আর উপরে যাবে না, এখানেই থেকে গেল। যদি আপনি চান যে না আল্লাহর কাছে পৌঁছুক, তাহলে কোনো মানুষের কাছে কোনো আমল পাঠাবেন না, এটা রিয়ার অন্তর্ভুক্ত, মানুষ লোক দেখানোর প্রবণতা, এটা রিয়া। যে এগুলো জিনিসগুলো আজকাল উঠে গেছে, মানে আজকে আমাদের অন্তর থেকে উঠে গেছে এগুলো, যে এগুলো রিয়ার অন্তর্ভুক্ত হয়, এই কারণে আমল নষ্ট হয়ে যায়। তো হজ ওমরার কোনো আমল, এমনকি আশ্চর্য বিষয় এত দুঃসাহস যে রোজা আথার জিয়ারতের সময় যাচ্ছে ওখানে ভিডিও করতে করতে যাচ্ছে, তো কত বড় স্পর্শ মানে লোভর্ষক বিষয় একবারে। এমন হতে পারে আং তাহবাতা আমালুকুম আং তুমলা তাশউরুন, ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে গোস্তাখি এবং বিয়াদবি, তো এটাতে এমন হতে পারে তার সমস্ত আমল ভস্মীভূত হয়ে যাবে একবারে, সব জলে সব শেষে গেছিল, সে ভাগ্য বানাতে তার সব শেষ হয়ে গেছে। এই জন্য মদিনা মুনাওয়ারায় খুব আদাবের সাথে থাকা চাই। রোজা আথারের সামনে যাওয়ার সময় মোবাইল ব্যবহার করা, এটা কোন ধরনের আদাব হলো? ভিডিও করতে থাকা, যে যায়নি দেশের ভিতরে আছে, সে যখন আল্লাহ তাআলা তৌফিক দিবে সে যাবে, তার জন্য আমার হজ কেন নষ্ট করব, তার জন্য আমার আমার ভাগ্য কেন নষ্ট করব, রওজা তাহারের সামনে যাওয়ার সময় খুব আদাবের সাথে যাব এবং দরুদ শরীফ জমানে থাকবে। রওজা তাহারের সামনে পৌঁছে ওখানে উকি ঝুঁকি করতে থাকা এটা নিষেধ। হযরত আল্লামা শফি আলাইহির রহমান, হযরত তাকি সুমাই দাওয়াত বরকাতুমার বাবা, উনি বড় মুফতি সাহেব এবং মারুফুল কোরআনের লেখক, তিনি বলেন যে আমি ভয়ে কখনো ওই যে পিলারের পাশ দিয়ে সাইড দিয়ে দ্বিতীয় জায়গা যেটা সবসময় ওই দিক থেকে তফ মানে জিয়ারত করতেন, ভয়ে বলে যে আমি কখনো এইদিকে আসি না। যারা বড় মানুষ তারা ভয় করে, আমরা যেন ঠেলা ধাক্কা করে একবার সামনে যে না জিয়ারত করার ই করি। আসলে ওই জায়গায় পৌঁছলেই হলো, পৌঁছে যে আপনি সালাম দেবেন কিভাবে, খুব ধীরস্থিরের সাথে, খুব মানে মনোযোগ সহকারে, খুব আদবের সাথে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কি বলবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বলার পরে একটু অপেক্ষা করেন যেন আপনি জবাবের অপেক্ষা করছেন। হতেও তো পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনার সালামের জবাব দিবেন, যদি কবুল হয় তাহলে জব তো দিবেনই তিনি, তিনি তো আমাদেরকে এই হুকুম শুনিয়েছেন যে সালামের জব দেওয়া ওয়াজিব, তাহলে তিনি কি আমল করবেন না? আমার সালামের যদি জব দেন তিনি তাহলে আমার সৌভাগ্য কত বলেন। এরকম তো কোনো অনেক শোনা গেছে, অনেক বড় আল্লাহর ওলিরা এরকম জব শুনতে পেয়েছেন, এই ধরনের কথাও আছে, এটা অবিশ্বাস করার কোনো কিছু নেই। একটা বিষয়ের ব্যাপারে আপনাদেরকে অনুরোধ করছি, এই এই পর্যায়ে এই এই বিষয়টা বলাটা আমি মনে করি যে আমাদের দায়িত্ব, সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রওজাতে পৌঁছার আগে তৌবা ইস্তেগফার করার কথা বললাম, দুই রাকাত নামাজ পড়ে তৌবা ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যায় যেন রওজাতে সামনে উপস্থিতিটা বরকতপূর্ণ হয়, কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কষ্ট পায় এমন ধরনের কোনো আচরণ থেকে বিরত থাকবো, যেমনিভাবে মোবাইল ব্যবহার করা থেকে বিরত থাকবো, ওখানে কোনো ছবি নেওয়া সেলফি করা এগুলো থেকে বিরত থাকবো। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দেখা করতে গেলেন, মা যেমন নাকি মার সাথে দেখা করতে যায়, মা যদি বলে যে তোর সাথে আমি দেখা করব না, আমি পর্দা করব তোমার সাথে, তাহলে ওই ছেলে তো জমিনে ধসে যাওয়া উচিত, জমিনের উপরে থাকা উচিত না, কি বলেন? ঠিক না? মা যদি বলে যে না তোর সাথে কথা বলবো না এবং তোর সাথে কি করবো না, দেখাও করবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যার সুপারিশ ব্যতীত আমরা জান্নাত পাবো না। জান্নাত কাল হাসর ময়দান, হাউজে কাউসার পানি পান করা, পুল সেরাত পার হওয়া, যার উসিলায় যার উসিলায় আমরা জান্নাতে যাব তাকে আমরা তার জিয়ারতে গেলাম, কিন্তু তিনি যদি মুখ ফিরিয়ে নেন তাহলে কি আমাদের জন্য সহ্য করা মুশকিল সম্ভব হবে? কি কারণে রাসূলুল্লাহ সাল্লাম মুখ ফিরিয়ে নেন? একটা হলো রওজা তারের সামনে, রাসূলুল্লাহ সাল্লাম সামনে পৌঁছেও যদি কেউ গুনাহ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে একবার ইহুদি দূত আসলো, দূত রাষ্ট্রদূত আসলেন ইহুদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে দেখে মুখ ফিরিয়ে নিয়েছেন। ইহুদি দূত বলল, মুখ ফিরিয়ে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, মা হামালাকা আলা হাদা, সেই ইহুদি দূত পুরো সেভ করা ছিল, পুরো সেভ করা, হ্যাঁ পুরোটা দাড়ি সেভ করা ছিল, সেভ করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, মা হামালাকা আলা হাদা, তুমি এমনটা তোমার চেহারাকে কেন বানালে? তুমি অগ্নি পূজকদের মতো বলছো, আমাদের রাষ্ট্রপ্রধান আমাদেরকে এরকম হুকুম করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ও আম্মা রব্বি ফামারানি, আমার রব আমাকে নির্দেশ করেছেন যে দাড়ি লম্বা করার ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, একজন সাহাবির কথা আপনাদের স্মরণ থাকবে, এই ঘটনা আপনারা শুনেছেন সহিহ হাদিসে বর্ণিত, এক সাহাবির দু তিনটা দাড়ি এখানে উড়াউড়ি করতেছিল, একটা দু তিনটা দাড়ি থাকলে একটু বাতাসে ই করে না, তো সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখে মুসকে হাসি দিয়েছেন, সাহাবি মনে বললেন যে আমার মনে দু তিনটা দাড়ির কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখে পরের দিন এটাকে উঠায় নিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুখ ফিরিয়ে নিয়েছেন এদিকে, ওই সাহাবি সহ্য করতে পারছেন না, ওই সাহাবির সহ্যর ক্ষমতা পায়, উনি আবার এদিকে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আবার মুখ ফিরিয়ে নিয়েছেন, আবার এদিকে নিয়েছেন, আবার তিনবার মুখ ফিরিয়ে নিয়েছেন, সাহাবি বুঝতে পেরেছেন যে আমার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অসন্তুষ্ট হয়ে গেছেন, সাথে সাথে তওবা করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি মাফ চাচ্ছি, আমি আমি ভুল করে ফেলেছি, আমি বুঝতে পেরেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শান্ত হয়ে গেছেন এবং চেহারা মুবারক ঠিক রেখেছেন। আমিও বলতে চাই যে আমরা সমস্ত গুনাহ থেকে তওবা করে যাব, এবং বিশেষভাবে যারা এক মুষ্টি দাড়ি রাখতে পারিনি এখনো, এখন সুযোগ এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এই ইউনিফর্মটা অনেক জরুরি ইউনিফর্ম, যে ইউনিফর্মটা আপনার কবরে দরকার হবে। খাজা আজল মজিব রহমাল্লাহ তাআলা বলেছিলেন যে উনি ডিপুটি কালেক্টর ছিলেন, ডিসি ছিলেন, দাড়ি রেখেছেন সুন্দর, বলে যে তুমি এত সুন্দর দাড়ি কোথায় পেলে? কবি জিগার মুরাদাবাদি তাকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি বললেন আমি হাকিমুল মত থানবীর কাছে একটু যাতায়াত করি, ওনাকে দেখেছি, আলেম থেকে দেখে তাদের মতো করে দাড়ি রাখতে মনে হয়েছে যে আমি রসূলুল্লাহ সাল্লামের সাদৃশ্য তো নিয়ে যাই, ওরকম জীবন তো পারিনি। ইয়া রব তেরি মাহবুব কি শাবাত লেকার আয়া হো, হাকিকত তো কর দে মে তো সুরত লেকার আয়া হো, আয় আল্লাহ আমি তোমার হাবিবের সাদৃশ্য নিয়ে এসেছি, তুমি এই রসুলে আপনি আমাকে মাফ করে দেন। তো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতের সামনে কোনো ব্যক্তি যদি এই অবস্থায় যায় আর রসূলুল্লাহ সাল্লাল্লাহু তার থেকে মুখ ফিরিয়ে নেন, যেমনি ভাবে রসূলুল্লাহ সাল্লাল্লাহু হায়াতে তার অভ্যাস ছিল এবং আদত ছিল, এমনটা যদি করেন তাহলে আমরা কি সহ্য করতে পারবো কি না চিন্তা করে যাবেন। সুতরাং তার আগেই যদি আমরা তৌবা এবং ইস্তেগফার করে ওখানে পৌঁছি, ইনশাআল্লাহ সে সৌভাগ্য তো আছে আমাদের জন্য। এবং হজ যেহেতু আল্লাহ তাআলা নসিব করতেছেন, আমাকে হজ কেন নসিব করতেছেন এটা আমরা একটু চিন্তা করব, আমার এই সৌভাগ্য কেন, আল্লাহর প্রেমিক এবং আশিকিনদের ওই জায়গাতে আমাকে নিচ্ছেন কেন, তাহলে আমাকেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন এবং একটা সুন্দর জীবন দিবেন, বিধায় আল্লাহ তাআলা আমাদেরকে নিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই অনুভূতিগুলো জাগ্রত করেন এবং এরকম একটা হৃদয় নিয়ে রওজাত হারে পৌঁছবার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সকলের হজকে কবুল ফরমান। হাজি সাহেবদেরকে সকলে শুকরিয়া আদায় করছি, তিন দিন পর্যন্ত আপনারা অনেক মেহনত করে অনেক সবরের সাথে আপনারা এখানে শুনেছেন, আমাদের খুশি এবং আনন্দ আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য শুকরিয়া যে আমরা আপনাদের সামনে হজের মশলাগুলো উপস্থাপন করতে পেরেছি, আল্লাহ তাআলার মেহরবানি। আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মৃত্যু পর্যন্ত একবারে শেষ নিঃশ্বাস পর্যন্ত দিনের কাজ করার তৌফিক দান করেন এবং সহিভাবে কাজ করার তৌফিক দান করেন, আমাদেরকে তাকওয়াপূর্ণ জীবন দান করেন, আমাদের স্ত্রী পরিজন সন্তান সন্ততি আমাদের দোস্ত আহবাব মহিবেন যারা এই আয়োজনগুলো করছে আপনাদের জন্য, এই আয়োজনগুলো কোনো 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 ট্রাভেলসের পক্ষ থেকে নয়, কোনো কোনো এজেন্সির পক্ষ থেকে না, কোনো গ্রুপের পক্ষ থেকে না, কোনো কোম্পানির পক্ষ থেকে না, কোনো ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে না, এটা সাধারণ মানুষরা, আপনিও এগুলোতে শরীক হতে পারবেন। এরকম একটা সাধারণ মুসল্লিদের পক্ষ থেকে এই আয়োজনগুলো হয়ে থাকে। আমরা যেখানে অনেক আমাদের শরম লাগে, অনেক বড় বড় মানুষরা এখানে এসেছেন, তারা এত লম্বা সময় পর্যন্ত বসবেন, তারা আমাদের বাবার বয়সী হবে, আমার চাচার বয়সী হবে, তো তারা এতক্ষণ পর্যন্ত থাকবেন, আমরা তো কিছু খাচ্ছি মাঝখান বিরতি দিয়ে, তারা এত লম্বা সময় পর্যন্ত থাকবেন, তো তাদের জন্য কিছু আয়োজন হওয়া উচিত বলে মনে করি। আমরা বললে তখন আলহামদুলিল্লাহ মুসল্লিরা কিছু আমাদের মুহিব্বিন মুসল্লিরা আছেন তারা এখানে শরীক হয়ে যান। এইভাবেই তিন দিনের আয়োজনগুলো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর। এভাবেই এখানে কিছু দিনী কাজগুলো করবার আমরা সুযোগ পাই, এখানে মনে করবার কোনো অবকাশ নাই যে এটা কোনো কোনো কারো পক্ষ থেকে ফান্ডিং করা, কোনো ফান্ডিং টান্ডিং এগুলো কিচ্ছু নাই, এ সমস্ত সব ঝামেলার কথা, কোনো ধরনের ফান্ডিং ইত্যাদি নাই, এখানে শুধুই মাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কিছু দিন দরদি ভাইয়েরা আমাদের এই আয়োজনগুলো করেন। যেমনিভাবে আমরা এখানে রয়েছি, আমরা এখানে এখানে যেই করলাম তিন দিনের কারণে আমাদেরকে কেউ কোনো পয়সা দিবে না, যে তিন দিনের কারণে এই লেকচার দেওয়ার কারণে আমাদের এক ঘন্টা লেকচারের কারণে আমরা ভালো পয়সা পাই, কিন্তু এখানে কোনো আমাদেরই না, এটা আমরা আল্লাহর জন্য করি, এটা আমাদের আমাদের জীবনে আমরা যে শিখেছি, আমরা যে আবার এটা উপস্থাপন করতে পারলাম, এটা আমাদের জীবনে একটা আনন্দ, এটা প্রাপ্তি, এই প্রতিষ্ঠাটা আমাদের একটা প্রাপ্তি। আপনারা দোয়া করবেন এটা আমাদের অনেক বড় প্রাপ্তি, কি বলেন? আপনারা দোয়া করবেন না আমাদের জন্য? এবং আপনাদের যে হজ করবেন এখনই তো মজা পাবেন, আপনারা দেখবেন হজ করবেন কি যে মজা পাবেন, এবং প্রতিটি মাসলা যখন আপনি আমল করবেন মজায় মজা পাবেন, আপনি দেখবেন যে জেনে আমল করার যে মজা। আর আজকে আমাদের সাথীরা সবাই আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করেছে, রাতের খাবারের ব্যবস্থা করেছে, সুতরাং মানে মোনাজাতের পরে হাজি সাহেবরা দক্ষিণ দিকের গেট দিয়ে ওপরে একটু যাবেন আর কি, হাজি সাহেব যারা যারা এবছর হজে তারা আগে যাবেন, অন্যরা সবাই বসবো, আমরা কেউ ওপরে যাব না, যারা এবছর হাজি সাহেবরা তাদেরকে আমরা আগে মেহমানদারির জন্য তারা উপরে যাবে, এরপরে বাকিদের জন্য ইন্তেজাম হবে ইনশাআল্লাহ, ওপরে চলে যাবেন আপনারা। এখন দোয়া হবে ইনশাআল্লাহ, সবাই দরুদ শরীফ পড়ি। তিন দিন আমরা এখানে থাকলাম, লম্বা সময় এসি চলেছে মসজিদের, আলহামদুলিল্লাহ মসজিদের কমিটি পর্যন্ত যারা আছেন আমরা তাদের জন্য দোয়া করব, মোল্লা পরিবারের লোকদের জন্য দোয়া করব, তাদের ঐকান্তিক ইচ্ছা, তাদের এই ব্যবস্থাপনার সাথে তারাও শরীক রয়েছে। এই যে দেখেন মসজিদের ভিতরে এত সুন্দর আয়োজনের জন্য তারা উদাত্ত মনে এই বিষয়গুলো তারা গ্রহণ করেন। আবার এত বড় আয়োজন, এলাকার মুসল্লিরা অনেকেই এরকম মানে লোকাল, কিছুদিন আগে এতেকাফ হলো, এতেকাফের ভিতরে প্রায় 500-600 মুসল্লি এতেকাফ করেছে, তো যার কারণে মানে এলাকার মুসল্লিদের কষ্ট হয় 10 দিন। তো তারা সকলে এই এলাকার মানুষরা প্রত্যেকেই এখানের আয়োজনগুলোর সাথে উপভোগ করেন তারা, আলহামদুলিল্লাহ। তো আমরা তাদের জন্য দোয়া করবো, যেন এলাকার সকল মুসল্লিদের জন্য দোয়া করবো, যেখান থেকে আমরা হজের ট্রেনিংটা নিলাম এই এলাকার জন্য, এই মসজিদের জন্য, এই মসজিদের মুতাওয়াল্লি এবং এই মসজিদের যারা কমিটিবৃন্দ আছে তাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ, ঠিক আছে না? এবং আয়োজকদের জন্য দোয়া করবো। একে অপরের জন্য দোয়া করলে এই ফেরেশতা থাকে তার জন্য দোয়া করেন,